exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে সিক্রেটস এর আরো একটি অনকোরা এপিসোড। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজি কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। এবং আমার সঙ্গে শুরুতেই আজকে পরিচয় করিয়ে দেব কে বসতে যাচ্ছে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের চরমতম গোপন সত্য নিয়ে। প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ হৃদয়।
মোহাম্মদ হৃদয়, হৃদয় বয়স কত আপনার?
24 থেকে 25।
24 থেকে 25। জন্ম জেলা?
মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ
সিরাজদেখান থানা, মুন্সিগঞ্জ জেলা।
আপনি জেনে শুনে সবকিছু মেনে নিয়ে, ইনফ্যাক্ট আমি বলবো যে আজকে লাখ লাখ মানুষের সামনে বসেছেন নিজের জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করবার জন্য, কেন?
কারণ আমি ভুল করার আগে বুঝতে পারি না যে আমি ভুল করতেছি।
এই ভুলের জন্য বা এই অপরাধের জন্য কি আপনাকে কোনো চরম পরিণতিতে স্বীকার হতে হয়েছে?
শুধু চরম না, আমার মনে হয় কি আমার জীবনের লাইফে এখন আর বর্তমান কোনো কিছুই নেই
এই ভুলগুলোর কারণে।
জি,
আমরা শুরু করছি মূল পর্ব। প্রিয় শ্রোতা, আমরা ফ্লোর দিচ্ছি হৃদয়কে। জি বলুন। আমরা একেবারে ছোটবেলা থেকে কিভাবে আপনি অপরাধী হয়েছেন সেই জায়গাটিতে আমরা যেতে চাই।
ছোটবেলা থেকেই আমার যখন 8 থেকে 9 বছর বয়স, তখন থেকে আমি মোটামুটি বুঝি। তো আমার আব্বু নদীতে মাছ ধরত, কিন্তু নদীতে মাছ ধরত কিভাবে ধরত সেটা জানতাম না।
বাট পেশায় কি মাছ ধরা ছিল? আচ্ছা,
তো মাছ ধরত, তো জানতাম না যে কিভাবে মাছ ধরে। তো একদিন শীতের দিনে আমার আম্মু বলে কি, তোর আব্বু তো আসতে দেরি হইতেছে, তো তুই নদীর পার গিয়ে দে। দেখি কি হয়, যে আমার আব্বু নদীর এই শীতের মধ্যে নদীর মেয়েদের উদাম শরীরে লুঙ্গি পরে নেয় নদীর মেয়েদের মাছ ধরতেছে পানিতে নেমে।
এটা কি মানে এই মাছ বিক্রি করে আপনার পরিবার চলতো?
হ্যাঁ, আমরা 4 ভাইবোন ছিলাম, 2 ভাই 2 বোন ছিলাম।
জি,
তো তখন থেকে আমি বলি কি, যে আমার আব্বু এত কষ্ট করে আমাদের খাওয়ায় আর আমরা তারপরও এরকম মানুষ করতে হচ্ছে, আমরা বুঝি না যে আমি আমার আব্বুরে হেল্প করুন, যে কোনো বিষয়ে হেল্প করুন।
আচ্ছা,
তো কিভাবে হেল্প করো? আমি তো অনেক ছোট কাজ করতে পারি না, আশা থেকে আম্মু পাঠাইতো স্কুলে। আমি করতাম কি, স্কুলে না যায় ইটের বাটা কাজ করতাম,
মানে ওই ফ্যামিলিকে হেল্প করবার জন্য।
হ্যাঁ, ইটের বাটা কাজ করতাম, 1000 এইভাবে ইটা গুলা সোয়াল থাকে, এইভাবে দাঁড়া করে দিলে 1000 ইটা দাঁড়া করে দিলে আমাকে দিত 1.5 টাকা।
আচ্ছা,
আর মনে করেন 3-4 মাইল জায়গা আমি দৈনিক ঝাড়ু দিতাম
ইটের বাটার।
হ্যাঁ, ঝাড়ু দিতাম, তো ওইখান থেকে সপ্তাহে দিত আমাকে 120 টাকা। আরেকরকম না, তো আব্বু একদিন সরাসরি দেখছে আমাকে বাসায় এসে, ওই জায়গায় কিছু বলে নাই, বাসায় এসে মতন আব্বু আমাকে বলে কি, রে তুই কই গেছিলি? আমি তো স্কুল থেকে এলাম। পরে যেই মহাজনের কাজ করতাম, কয় হ্যাঁ ইটের বাটা করে স্কুল হইলো কবে? তারপরে আমার কাছে কি রশিদে হাতে পায়ে বাইন্দা বকের উপরে এই পাথর হয়ে দিয়েছে, একটু লেখাপড়া বাদ দিয়ে এগুলো করতে স্কেল লেগে। পরে আব্বুর কাছে এই জিনিসটা বলি না, যে আব্বু তুমি আর কোনো রকম করো, এটা আমার দেখতে ভালো লাগে না। আমি বলতেছি কি, আমি লেখাপড়া করবো না, আমার লেখাপড়া ভালো লাগে না। পরে অনেক মারলো, আমার নানু এসে ফিরাইলো, পরে লেখাপড়া বাদই দিয়ে দিলাম।
মানে ওই দেখার পর থেকে এই কারণে আপনি লেখাপড়া
বাদই দিয়ে দিলাম।
কয় ভাই বোন ছিলেন আপনাদের?
দুই ভাই দুই বোন।
আপনি কি সবার বড় না ছোট?
না আমি হচ্ছে তিন নম্বর, আমার ছোট আরেক ভাই।
আর আপনার বড় যে সবাই বোন?
হুম। তারপরে আস্তে আস্তে ইটের বাটার কিছু কাজ শিখলাম। ইটের বাটার কাজ তো চলো ছয় মাস, ছয় মাস করলাম। তারপরে এখন কি করবো, বর্ষা সেদিন তারপরে দোকানে কাজে লাগে, দেখি দোকানে কাজে লাগলে টাকা টোকা দেয় না, খালি খাওয়ায়, তো এটা তো আমার চলবো না। তারপর আস্তে আস্তে এই আমাদের এলাকায় যারা নেশা করে তাদের সাথে পরিচিত হই।
কিভাবে পরিচিত হলো?
এই যে আমাদের মানে আমার সিনিয়র যারা আছে তারা কইতো যে একটা সিগারেট নিয়ে আগা বা ওই জায়গাতে এটা নিয়ে আগা, তখন ওই জিনিসটা বুঝতাম না, দেখলো কি ওই জিনিসটা নিয়ে আগা বা ওই যে বিশটা পঞ্চাশটা টাকা দিত এটা নিয়ে আগে ওই জায়গাতে ওই লোকটা খারাপ দিচ্ছে, তুই গেলে দিয়ে দেবো।
আচ্ছা,
নিয়ে আসতাম পরে পর থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিতে নিয়ে টাকা তুমি মারা গেছে।
আচ্ছা,
তখন বুঝতাম না যেগুলো কি, যখন আস্তে আস্তে বুঝি তখন আস্তে আস্তে মানে ওদের কাছ থেকে সিগারেট খাওয়া হয়ে গিয়ে।
আচ্ছা,
সিগারেট খাওয়া শীতে বলায় তো একদিন সিগারেটের ভিতরে গাঁদা ভরা ছিল, কি নিয়ে এটা দর দরাই গেল যেমন দেখি আর কোন একটা গন্ধ এটাছে। পরে গেলাম কি না রে আমি এটা খেতে পারবো না, এটা কিরকম জানি, এটা মানে অন্য সিগারেট। তো যাই হোক এখান থেকে বললাম ওখানে আমি টাকা কামাবো কি করে, আমার আব্বু তো একা পারতেছেন, আর আমার বড় বোন যেটাকে বিয়ে দিছি ওর হাজবেন্ড না জানে বিদেশ চলে গেছে।
আচ্ছা,
তো ওর দুটা বাচ্চা, তারপরে আমরা হইলাম পাঁচজন,
টোটালে
সাতাশ জন। আমার আব্বুর অনেক কষ্ট হয়ে যেতেছে কি করবো। তো ফিরে আবার রিটার বাটা সেদিন আসে, আসার পরে ওইখান থেকে ছয় মাস কাজ করার জন্য বিশ হাজার টাকা দেয়।
ছয় মাস একটানা কাজ করবো?
হ্যাঁ, মানে কোনো আমি বন্ধ করতে পারবো। হ্যাঁ, আমার সাপ্তাহে আঠারোশো এক হাজার বারোশো এরকম পাওয়া যায়, বিশ হাজার টাকা দিতেছে যে ওর কাছে আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আর আমার যদি শরীর অসুস্থ থাকে অন্য আমার বদলে অন্য একজনরা দিয়ে যেতে হবে
আপনার।
হ্যাঁ, অন্য একজনরে আমার বদলে রাখতে হবে। তো ওই টাকা থেকে কিছু টাকা নিজে রাখছি আর কিছু টাকা ফ্যামিলিকে দিচ্ছি। তারপরে খোলার কাজ শেষ, পরে আমার এক ভাতিজা ও বলে কি যে তোর কাছে তো টাকা আছে, তুই আমার কাছে আমার লোকে থাকলে কিছু টাকা কামাইতে পারবে। কীভাবে কর চল, অনেক জায়গায় গেলাম, দেখলাম যে বাগানে গেল, বাগানে জুয়া খেলা চলতেছে, জুয়া খেলা চলতেছে। তো আমি তো কি রে এইটা কি, এটা তো আমি বুঝি না, কত বদল লাগতো না, তোর খেলনা লাগতো না, তুই যারা হাইরা বাগা তাদের হাতের মোবাইল বা চেন এগুলো দিব, ধর দুই হাজার টাকার মোবাইল হলে তুই এক হাজার টাকা দিবি, এক হাজার টাকা দিবি, একশো টাকা লাভ দিয়ে মোবাইল ছুটে নিব, নাহলে এক সপ্তাহ পরে এটা তুই চালাবি, এরকম কথা বলবি।
আচ্ছা,
বা স্বর্ণের জিনিস হোক, পাঁচ হাজার টাকার জিনিস থাকলে তুই তিন হাজার টাকা দিবি, আর না দিতে বললে এটা এক সপ্তাহের মধ্যে টিভি চলে,
মানে আপনাকে টাকাটা ইনভেস্ট করতে বলছে। ওকে,
তো আমি দেখলাম কি ভাইয়া মানে বিশ পঁচিশ দিনে আমার ভালো টাকা ইউএসএ, মানে জুয়া যেন ওরা খেলে আমি এটা বুঝি না,
মানে আপনি শুধু এই মোবাইল টোবাইল
রাখি চেনটিন রাখি আমি করি, তো বুঝি না, অনেক টাকা আমার জমা গেছে, কিন্তু ফ্যামিলির মানুষ আবার জানা যে আমি কাজ করি।
অনেক টাকা বলতে কত টাকা?
এই বিশ ত্রিশ হাজার টাকা।
বিশ ত্রিশ হাজার টাকা কত টাকা ইনভেস্ট করেছিলেন?
এই পাঁচ হাজার টাকা নিয়ে আমি গেছিলাম, মানে দশ পনেরো দিন।
ওরা কি রিটার্ন দিত আপনাকে টাকাটা, নাকি আপনি বিক্রি করে দিতেন জিনিস?
না, কেউ রিটার্ন দিত, কেউ বিক্রি করে দিতাম, কিন্তু আমি নিতে পারতাম না। আবার কেউ কইতো যে না তোরা দুই সপ্তাহ লাভ দিবো, তুই রাইখা দে পরে দিয়ে দিতাম, দুই সপ্তাহ পার হাজার টাকা দেয় না, পরে এটাই করে
বিক্রি করে দিতেন।
আবার আমি তো যেহেতু খেলতাম না, যারা জিততো না এরা আমার তিনশো চারশো দুশো একশো টাকা দিয়ে দিত।
আচ্ছা,
কারণ যেহেতু আমি এনে সুদে টাকাটা লাগাইতেছি, অনেক সময় দেখা অনেক ঘনিষ্ঠ লোক আছে ওর মোবাইলও নিতে পারতাম না, বা চেন টেনও নিতে পারতাম না, এমনি টাকাটা দিতে উঠতেছে না যে বাসা গেলে দিয়ে দেবেন এরকম,
তখন দুই তিনশো টাকা দিয়ে দিত।
তো দিয়ে দিত, তো এমনি আমার দশ পনেরো বিশ দিনে মনে করেন আমার বিশ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে।
আচ্ছা,
তো একদিনকে আর লোকজন কম খেলার জন্য,
বয়স কত তখন আপনার?
তখন কত, চোদ্দ থেকে পনেরো।
ওকে ওকে,
তারপরে লোকজন কম, তারপরে আমি বলি কি ওই আমি তো এটা বুঝি না,
আমার একটু বুঝাও,
তোরা খেলতাছ, আমি যে কোনো একদিন লগে যদি দুটো তাহলে কি আমার পাইলে দিবি? হ্যাঁ দেবো। তো আমি বুঝি না এগুলো, তো একজনের লগে কি করছে, ওরা লোক ছিল তিনজন আর আমি এখন চারজন, আমি জানি না ভাই ওরা কি মিলে হইলেছে না কি সেটা আমি জানি না, কিন্তু আমি যেই পক্ষে যাই আমি পাই না, ঠিক আছে আমি পাই না। তো এরকম করতে করতে আমার সব টাকা গেল
একদিনই, বিষয়
একদিনই শেষ। তো এরকম করতে করতে খেলাটা শিখে গেলাম, তো এটার দিকে ভাই অনেক আমার অনেক নেশা, পারে না মানে আমি কেউ মাইরে হইলে ওই টাকা জোগাড় করে খেলি। তারপরে আবার ফ্যামিলির মধ্যে টাকা দিই ঠিকই, যেহেতু আমার আব্বুর প্রবলেম, ফ্যামিলির মধ্যে টাকা দিই ঠিকই, কিন্তু না মাঝে মাঝে আব্বুর কাছে ধরা পড়ে যেতাম। আম্মু তো তাড়াতাড়ি শুয়ে পড়তো, কিন্তু জানতো যে এলাকার মধ্যে সবাই জানতো যে আমি খুব ভালো।
আচ্ছা,
এমন সময় এক মেয়ের সাথে আমার পরিচিত হয়। মেয়ে অরিজিনাল বাড়ি হচ্ছে বরিশাল,
জি
থাকতো পাগলা নন্দলাপুর, চোদ্দ ফেব্রুয়ারির দিন আমি একা ঘুরতে এসেছি মেরি এন্ডারসন পার্কে থাকি। তো মেয়েটা দেখে আমার দিকে তাকায় দিচ্ছে, হাসতেছে। আমি বলতেছি যে আজকে এরকম একটা দিন একা একা ঘুরতে এসেছি, তো মেয়েটাকে দেখা যায় একা, দেখি কি বলে। তো বললাম যে আপনাদের বাসা কোথায়, বললো পরে আমাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। পরে অনেক রিকোয়েস্ট করার পরে দিয়েছে, আস্তে আস্তে কথা বললাম, তার সাথে তাকে সম্পর্ক হইল। তো সম্পর্ক হওয়ার পরে যে আমি যেন এত এসব কিছু করি এটা তো আর মেয়েদের কাছে বলা যায় না বা উচিত না, এখন তো আমার টাকার দরকার, আমি টাকা পাবো কোথায়।
আচ্ছা,
তো ওই মেয়ের কাছ থেকে আমি মানে যে কোনো কিছু কইলা মেয়ের কাছ থেকে 5,000 টাকা। তো ওই সময় আমার এক লোকের সাথে পরিচয় করছি, দেখ তুই আমার সাথে ব্যবসা করবি, কিসের ব্যবসা, যা কিছু আছে আমি বুঝবো, খালি তুই আমার লগে থাকবি, আর তুই কিছু টাকা পারলে লোভি না পারলে নি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার এক এলাকার এক মানে পাড়াপড়শি হিসাবে ভাই, বড় ভাই, তো ওর সাথে কথা বললাম, কয় তুই টেকনাফ যাবি, টেকনাফ যাবি তোর কোনো কাজ নাই, তুই খালি যাবি ওই জায়গায় 2 দিন বা 1 দিন থাকবি, থাকার পরে তুই আমরা ফোন দিলে পেরা করতে হইলে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে ওই সময় ফোন ওরাই টিকিট নিয়ে কেটে দিল, ওরা গাড়ি তুলে দিল। আমি তাহলে ওই জায়গায় চিনমুখী করে ওই যে জায়গায় গাড়িটা থামবো ওই জায়গায় দেখবি যে লোক দাঁড়ায় আছে, আর আমার হাতে বিস্কিট ছিল, ওই জায়গা থেকে বিস্কিট নিতে বলছে 10 কেজি বিস্কিট ছিল,
বিস্কিট নিতে বলছে 10 কেজি।
আমি বাস থেকে নামার পরে সারা সাথে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার মোবাইল কে, আমি তো আমি মিথ্যা কথা বলছি যে আমি তো মোবাইল আনতে ভুলে গেছি, তারা হুড়া করে আসতে আসতে মোবাইল আনি। পরে ওই দু লোকের নাম বললো যে আরামটা আমি গেছি, তো হ্যাঁ তোমার কি হয় নাম বলা যাবে?
হ্যাঁ আপনি বলতে পারেন, বাট আমরা প্রচার করবো না, সমস্যা নেই, নাম বলেন আপনার মতো করে বলেন।
একজনের নাম হচ্ছে যা যে আমার বড় ভাই হিসেবে পরিচিত, আরেকজনের আমার মামা পরিচয় দিয়েছি,
এই দুজনই আপনাকে পাঠিয়েছিল। ওকে,
পরে বলতেছি যে তোমার কি হয়, আমি বলতেছি যে তো আমার মামা হয়, আর তোমার কি হয় যে আমার মামতো ভাই হয়, ওরা যেন তোমাকে পাঠিয়েছে কি বলে পাঠায়। তো ওরা আমাকে যেভাবে বলিয়া দিচ্ছে এখান থেকে আমি ঠিক সেভাবে বলছি, কয় না জিনিসটা কিন্তু এভাবে না, তোমাকে আমি বুঝাইতেছি তুমি না হোক। পরে গেলাম আগে হোটেল থেকে খাওয়াইলো, জঙ্গলের ভিতরে বা পাহাড়ের ভিতর যা নিয়ে দিতেছে।
আচ্ছা,
পরে বলি যে এই লোকে এরকম কাজ করে এরকম জায়গায় থাকে। পরে গেলাম ওরা আমাকে ফার্স্ট একটা পরীক্ষার মধ্যে ফেলালো কি আমার সব ঘরের দায়িত্ব দিয়া চাবি টাবি দিয়া, কয় আমার ভাগিনা বলতো যে তুমি আমার ভাই বলে তুমি তো সেই হিসাবে আমার ভাগিনা, তো তুমি রেস্টে থাকো আমরা বেড়াইতে যাবো।
আচ্ছা,
পরে আমি আচ্ছা ঠিক আছে, মানে এটা আমাকে পরীক্ষা করতে ওরা গেলো। যাওয়ার পরে আমি করে কি তালা দিয়া সব খুললে, আগের দিন টাং আছে না, টাংটা খুলি, খুলে দেখে সব ইয়াবাকে
চিনতেন আপনি?
হ্যাঁ চিনতাম,
চিনতেন। আচ্ছা,
চিনতাম যে এটি সব ইয়াবা বড়া
একটা
নীল একটা ব্যাগের মধ্যে আর কি ছিল।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, আবার এত লোক এত রূপ প্যাকেটের ভিত্তি করে
আলাদা আলাদা
করা ছিল। এরপরে আমি তো কি না গেলে আতানোর দরকার নাই, আবার মনে মনে একটা টার্গেট করলাম যে এখানে সিসি ক্যামেরা থাকতে পারে, করতে পারে, নিজের বিবেক থেকে আসলো। পরে যেমন যেমন ছিল ওই জায়গায় খেয়ে আমি শুয়ে দিই। ওটা 3-4 ঘন্টা পরে আসছে, পরে আমার গাড়িটা উঠাইলো, পরে পুরো এলাকা ঘুরাইলো। ঘুরানোর পরে কয় শোনো, তুমি এলাকা দেখছো, আমার ব্যবহার আচার দেখছো, সব কিছু দেখছো, মানে মূল ঘটনাটা সব। হ্যাঁ বলেন, আর ওই লোকে তোমায় পাঠাইছে এইভাবে, তুমি যেভাবে বললে এই জিনিসটা কিন্তু এইভাবে হইব না। আমি তো আমার কীভাবে হইব, ওই তুমি এখানে থাকবা, 10 লাখ টাকার মাল দিব, 10 লাখ টাকার মাল দিব, এই ওরা ওই জায়গা থেকে সাপ্লাই দিয়া তারপরে টাকা পাঠাইলে তোমার এখান থেকে ছাড়বে।
বুঝি নাই বিষয়টা,
মানে আমার ওই ওরা জিম্মা রাখছে।
হ্যাঁ
ঠিক আছে, আমি ওই জায়গায় থাকবো, ওই ওই টেকনাদের লোকে 10 লাখ টাকার ইয়াবা পাঠাই দেবে, মানে যে কোনো কিছুর মাধ্যমে। তা কীভাবে পাঠাইবো ওরা জানে
ওই টাকাটা? তারপরে হচ্ছে হলো আলটিমেটলি
মানে আমাকে বন্ধক রাখা,
আপনাকে আলটিমেটলি এখান থেকে যেজন পাঠিয়েছে তারা আপনাকে বন্ধক রেখেছে, কিন্তু আলটিমেটলি আপনাকে সেটা তারা জানায়
না। না আমাকে বলছে তুই এখানে যা, ঠিক আছে, 2 থেকে 1 দিন বা 2 দিন থাকবি, তারা 5,000 টাকা দেবো, তারপরে তুই আসবি, আমরা ফোন দিলে তুই আসবি। আমি কইলাম তাহলে তো ভালোই, কোনো কাজ করো লাগতো না, খালি যাও মামু।
কিন্তু আপনাকে আপনার জীবন বাজি করে তারা এই কাজটা করে।
হ্যাঁ, তারপরে ভাই আমাদের ঢাকা সিটির লোক ওদের সাথে বেমানি করে, কিন্তু ওরা বেমানি করে না, ওরা বেমানি করতে বাধ্য করে আমাদের ঢাকার লোকে। পরে আমি তুই কী কর না কর, হ্যাঁ তুমি ভালো করে বিষয়টা বোঝো, তুমি বললেই মাল পাঠাবো না তো পাঠাবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, এরকম কোনো কিছু যদি হইতো তাহলে তো আমার ওই জায়গাতে বইলে দিত, তাহলে ওরা যদি আমি 5 লাখ টাকার মাল নেয় তাহলে তো আমরা ছাড়াইবো না, আমার তো জীবনও ছাড়াইবো না, ছাড়াইবো না। তারপরে আমি কেন তুই নাম আমার পাঠাই না, কয় দেখো ভালো করে বোঝো। আমি হ্যাঁ বুঝছি, আমার আর বোঝানো লাগতো না, এখন আমি বাড়ি যাবো কীভাবে সেই ব্যবস্থা করবো।
আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসে আজকে হৃদয় কনফেস করছে তার জীবনের অন্যতম গোপন কিছু বিষয়, ভুল কিছু বিষয়, সেগুলো আমরা ধীরে ধীরে তুলে নিয়ে আসছি। একটা ঠিক, এটা ঠিক যে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে অপরাধের দিকে যাচ্ছি, অপরাধের ধরনগুলো এখানে প্রকাশ পাচ্ছে, এবং এরপরে এই অপরাধের পরিণতিও আপনাদেরকে দেখাবো, যাতে করে অপরাধের দিকে কখনো ভুলেও কখনো পা না বাড়ান। ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের, আর এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, চলে আসতে পারেন সেখানে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে ওখানে নতুন কন্টেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইল থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। ফিরে আসছি 2 মিনিট পর। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস, আমি আরজে কিপি আপনার সঙ্গে রয়েছি, এবং ঢাকা এফএম থেকে আপনি শুনতে পাচ্ছেন সারা দেশব্যাপী হৃদয়ের কাছে আমি কথা না বাড়িয়ে ফিরছি। হৃদয়, তারপর কি হলো?
তারপরে ও বললো কি যে দেখো, তোমার যদি কোনো আপনজন থাকে বা তোমার বড় ভাই বা ছোট ভাই যদি কেউ থাকে ওই জায়গায়, তাহলে তুমি এখানে থাকো, আমরা মালোর কাছে পৌঁছাই দিই, তুমি ব্যবসা করো, তুমি শূন্য হাতে আছো, তোমার হাত বড়ে দিই। আমি কই না, আমার ফ্যামিলিতে বা আমার গোষ্ঠীর মধ্যে এরকম কেউ নাই, যা টুকটা খারাপই করে আমি নিজে, আর কেউ না। আমার চাচুরা আমার বড় ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমি একটু খারাপ লাইনে গেছি। পরে কয়ে দেখো ভালো করে বোঝো, আমি কই হ্যাঁ বুঝছি, আর বোঝা লাগতো। পরে ওই জায়গা থেকে যাই হোক ফার্স্ট চলে এলাম, তো ওর নাম্বার দিয়ে দিচ্ছে, কয়ে যে কোনো টাইমে তুমি আইবা তোমার ফিরাইতাম না। আমি কাছে আচ্ছা ঠিক আছে দেখুন, পরে ওই জায়গাতে আই পারলাম। তারপরে
কি বাড়িতে থাকতে ছিলেন? আশেপাশে কোনো বাড়ি ছিল না?
না, জঙ্গল, ঠিক আছে, রোডের সাথে জঙ্গল, জঙ্গলের থেকে অনেক দূরে ছোট্ট একটা ঘরে, কিন্তু কোটি কোটি টাকা, স্বর্ণবর্ণর কোনো অভাব নেই
ওইখানে, ওই ঘরের মধ্যে।
হ্যাঁ, এই ঘরের মধ্যে, ঠিক আছে। পরে আমি জিজ্ঞেস করছি যে মামা, যে এত কিছু থাকে আপনি এখান থাকেন কে লাগে? কয়ে এটা যদি আমি রোডের মধ্যে বিল্ডিং ওটা ই করি তাহলে তো মানুষে যাই না লাগে, বা এটা পুলিশ প্রশাসনের কাছে তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম। পরে ই করলাম, আসে পড়লাম, আসে পড়ার পরে কিছুদিন পরে আরেকটা লোকের সাথে আমার পরিচিত হয়। কয়ে দেখ, তোর সাথে যারা যারা আছে তারা নেশা টেশা করে, তো তোর আমি বাকিতে মাল দেই, তুই সাপ্লাই দিই। আমি কীভাবে? কয় এখান থেকে তোর রেট হিসেবে দেখা 80 টাকা, আমার থেকে 80 টাকা করে তুই নিবি, উপরে জ্বালাইতে পারো ফেরত এসে তোর, তুই বেচা পরে আমরা টাকা দিই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো আগে কমাই দেন, 50 টাকা দেই। তো এরকম করতে করতে 2 দিন পরে দিন যায়, আমি আস্তে আস্তে খেলে ওর কাছ থেকে বেশি বেশি আনি। ওই যে আমার 80 টাকা কিনা, আমি কারোর কাছ থেকে 90 টাকা লই, 100 টাকা লই, 150 টাকা লই, 120 টাকা লই, মানে যার থেকে এরকম নিতে পারি।
কি করে ওই জিনিসটা কি ছিল? 80 টাকা
ইয়াবা,
ইয়াবা,
ইয়াবা। তারপরে এই আমি ব্যবসাটা ভালো করে শিখলাম, শেখার পরে তো আমার কথা যে আমার অন্য একজনে আমার আছে যে আমি আইন নিতে পারো, আমার কথা কইলে টাকা কম দিব, ঠিক আছে, এইসব করে অন্যজনের নাম করে আমি নিজেই দিতাম অন্যজনের নাম করে। এরকম করতে করতে আমি জিনিস ব্যবসাটা ভালো করে বুঝি।
আচ্ছা,
বোঝার পরে তো আমি কোনোদিন খাইনি আর কেউ বলো না যে খা। তো একদিনটা আপনার কক্সবাজার যাবো, এক বড় ভাইয়ের সাথে কক্সবাজার যাবো, তো বলতো তো কি তোর সাথে যদি কোনো মেয়ে নিতে পারো তাহলে খুব সুবিধা হয়, ভালো হয়, কিন্তু আমি মেয়ে পামো কই। তুই যে মেয়েটার সাথে আমার রিলেশন ছিল তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওই মেয়েরে নিয়ে যাবো, বিয়ার কথা কই ওই মেয়েরে নিয়ে যাবো। পরিকল্পনা পরে ভাবি যে না, ও তোমাকে অনেক ভালোবাসে, ও আমাকে অনেক বিশ্বাস করে, তো ওর সাথে এটা করা উচিত হবে না। পরে এমন টাইম ওই মেয়েটা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে দেখো আমার তো বিয়ে ঠিক আছে, ওর বড় কিন্তু আরো দুই বোন ছে আছে, কিন্তু আমার সাথে রিলেশন দেখে আর আব্বু আম্মু বিয়ে ঠিক করে ফেলে। তো আমি বলছি তাহলে এখন কি করবা, আমি চললাম তাহলে আয় করো। তো আয় করলো মানে আমার পকেটে একটা টাকাও নেই। তো আমার এক সমান বয়সে আমার এক চাচ্চু, আমি সব কিছু ওর কাছে শেয়ার করতাম, বা ওর রুমটা একটু সেফটির মধ্যে ছিল, রাত্রে গিয়ে আর কি ওর রুমে শুইতাম। পরে আমি কই চাচ্চু যে দেখ এরকম এরকম ওই মেয়ে তো চলে যেতেছে, এখন আমার পকেটে তো টাকা নেই। কয় আর আমি এখন চিন্তা করিস না। তো পরে ফোন দিলাম যে কই আছো, কয় তুমি চাষেরা দাঁড়াও, নারায়ণগঞ্জ চাষেরা দাঁড়াও, আমি আচ্ছা ঠিক আছে, আমার পকেটে শুধু 120 টাকা। তো গেলাম 120 টাকা দিয়ে চাষেরা আইলাম, আমাদের এলাকা থেকে চাষেরা আওয়ার পরে তো নিয়ে আইসি করলো যে আমার তো 6,000-6,500 মতো টাকা দিই, দিলে মনে করি টাকাগুলো তোমার কাছে রাখো। আমি আবার সাথে সাথে আমার চাচুর কাছে দেওয়ার পরে যেমনি হোক আর কি ওদিনকে বিয়েটা হয় নাই, রিটার্ন বাড়িতে পাঠিয়ে দিছি যে আমার ফ্যামিলিকে এখন সম্ভব না নেওয়াটা। তার এক সপ্তাহ পরে ওদের বাড়ির সামনে থেকে আমি নিয়েছি, হ্যাঁ নিয়েছি। তারপরে রাত্রের বেলা আসি, তো বিয়ে আমাদের দিতে চায় না এলাকার ইয়েরা, কয়ে এত ছোট বয়সে বিয়ে দেওয়া এটা ই হতো।
কত সালের ঘটনা এটা?
এটা 2014,
মানে আজ থেকে 3-4 বছর আগের ঘটনা।
হ্যাঁ 13
2013-তে। আচ্ছা,
তারপরে এই ওই মেয়েটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বলতেছে যে না এত ছোট মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই আমাদের পরে মামলা হয়ে ইয়ে হয়ে গেছে, মেয়ে বাপ মা মাইনে নিব না। পরে উনি বাপমার কাছে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে কি যে আমার মেয়ে যেহেতু গেছে গা, আমার বড় আর দুইটা মাই আছে, এখন পুরো রাইতে গেছে গা, এখন তাও সম্ভব না দিনের বেলা ছাড়া, তাইলে আরো তো বদনাম, মানে মাইয়া গেছে গা কি করবো, আপনার যেটা ভালো মনে করেন এটাই করেন, যদি বিয়ে দেওয়ার মনে করেন তাহলে দিয়ে দেন, কিন্তু ফেরত পাঠায় না। তারপরে বিয়ে দিল, গুস্টুস দিয়া ই করে আমাদের এক ফুবা ছিল, ফুবাই বইলা
ফ্যামিলি থেকে মানলো এটাকে।
হ্যাঁ, মানে ফ্যামিলি থেকে প্রথমে মানে নাই, পরে আমি আইসাও আইনা নার্ভাস হয়ে গেছি যে হ্যাঁ আমি কী করলাম। পরে মামাদের বাসা নিয়ে গেল, মামাদের বাসা নিয়ে যাওয়ার পরে পরে কয় কিরে তুই বিয়ে করবি, মামা এরা বলতেছে, মামতো ভাইরা বলতেছে যে আমি কুচি আমার আব্বু আম্মু যেটা বলে সেটাই করি। পরে আমার মামতো ভাই আমার দুটা লাফ ঠেলে দিল মতন, পরে আমার আম্মুকে দিয়ে আমার পলায়ন সে বিয়ে করবো মারবে। পরে যাই হোক বিয়ে শাদী হইলো, বিয়ে হওয়ার পরে তো এখন তো আমার পকেটে টাকা নাই, আমার কি করবো, নতুন বিয়ে করছি, আবার আম্মু তো আমাকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ওই সময় বলছে, তো এখন যদি নতুন বউ হয়েছে বাজার মাজার না করি বা কোনো কিছু নাই না দেই, ও তো বাসা থেকে এক সাইড জামা কাপড়ও নিয়ে আসেনি, শূন্য হাতে আমার সাথে দেখা করতে হয়েছে, আমি সিএনজি দেওয়া নিয়ে আয় করতে, তো এখন কীভাবে করব। পরে আরেকজনের সাথে পরিচিত হইলাম, এরকম মুঝে যে কক্সবাজারের অফার দিল, তো ওর সাথে গেলাম যে ভাই আমি মেয়ে টেয়ে বাবা করতে পারবো না, আমি যেতে পারবো। কয় আচ্ছা ঠিক আছে, তোর পরিচিত কি কোনো নাম্বার টাম্বার আছে মেয়েদের, যে যে আমি পড়ায় মোড়ায় ভাব করতে পারবো না করতে পারবো। আমি কই আমাকে তা আছে কিন্তু দেওয়া দেব। পরে কয় আচ্ছা ঠিক আছে তুই বুঝা দেখ। পরে আমি কে বুঝাবুঝি কাম নাই, আমি আর যে কী করাবেন করাইতে পারেন, কিন্তু মেয়েটে এগুলো আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, কবে যাবি অমুক তারিখে, ডেট হইল, গেলাম, কিন্তু ফ্যামিলি থেকে না জানায় বললাম যে ঢাকা যেতে হচ্ছে একটা কাজে, মানে বিকালবেলা এসে বলে গেলাম। যাওয়ার পরে তো আমি গেলাম কক্সবাজার, যাওয়ার পরে তখন আমার ওয়াইফ জানতে পারে যে এরকম এরকম করি।
কীভাবে জানি,
এই একদিন রাতের বেলা কক্সবাজার যাওয়ার আগে একটু পিছিয়ে গেলাম, কক্সবাজার যাওয়ার আগে আমার কাছে এক লোকে বলতেছে রাত্রে 10:30-11:00 বাজে, আমার বলতেছে ভাইয়া আমার 100 ইয়াবা দরকার আপনার কাছে কি আছে? আমি তো ওই আমার গয়না দেখতে হইব, সঠিক আমার কাছে 100 নাও হইতে পারে, কিছুটা কম হইব, কিন্তু আমার গয়না দেখতে হইব 10 মিনিট পরে ফোন দিই। তো আমার ওয়াইফ শুয়ে রয়েছে মানে ঘুমাই নাই, ঘুমের ফান করে শুয়ে রয়েছে। তো আমি বলছি কি গুনছি, গনার পরে তো গনার পরে হপা গেঞ্জিটা নিয়ে মন থেকে বাইরে হবো, তখন আমার ঠাপ্পা দেবে একটু বাবা টেকলি এগিনি বাবা টেকলি এগিনি কাছে তুমি করো মানুষ এতদিন কইছে আমি বিশ্বাস করি না, আজকে নিজের চোখে দেখলাম।
আচ্ছা
হ্যাঁ আমি আর এখানে থাকবো না,
প্রথমে বলে কথা।
হ্যাঁ প্রথমে বলো যে আমি আর এখানে থাকবো না, মানে চিল্লাচিলি করতে হবে রাত করে আমি বোন তার পাও ধরে কই চিল্লাচিলি করেছি, এই জিনিসটা এত খারাপ আমি তো ফাঁসনি, তুই নিজেও পাই পুলিশ প্রশাসনের লোক এলে তুই যেন আমার ধরা দিয়েছিস এটা করতো না, তো তারা ধন্যবাদ মিললাই করছে হ্যাঁ পরে সে জানবো। এরপর কই এত কথা বুঝি না, মানে বয়স কম ছিল তো মানে মেন্টালি সেরকমই না, পরে কয় না আমি থাকবো না, অনেকক্ষণ বুঝাইলাম যে বেশি বিরক্ত করতো গানটি তাতে গেলে গেছে ঠিকই করলো যে ওই যে আমি এনটাই করলাম ঠিকই করলো যে ভাই সকালবেলা চলে গেছে, সকালবেলা চলে গেছে। তো ওদের
বিয়ের কয়দিন পরের ঘটনাটা,
বিয়ের 6 মাস,
6 মাসের মাথায়।
হুম
আচ্ছা
তারপরে ওদের বাসায় চলে গেছে, তো যেমনি হোক বুঝায় বোঝায় এক 1.5 মাস পরে আবার ফিরে নিয়েছে, বুঝতে যে আমি ভালো হয়ে গেছি আমি এগুলো আর করি না, আমি করি না কয়ে বিশ্বাস করি না, আমি তুমি আম্মুর কাছে ফোনটা দিয়ে কবে করো, তো আম্মু দেখছিল না কয়েকদিন ভালোই ছিলাম,
আপনার ফ্যামিলি মোটামুটি সবাই জানতো যে আপনি এটার মধ্যে ইনভলভ?
হ্যাঁ মানে ফ্যামিলি কোনোদিন দেখে নাই, মানে মানুষের মুখ থেকে শুনতো যে তোর পোলা জুয়া খেলে বা ইয়ে আবার ব্যবসা করে করে, তা আমার আম্মু বলতো যে আমার পোলার তো যে সবসময় বাসায় দেখি দেখি, তো ওইটার কাস্টমার বেশি না, এমন একটা লোক অমুক জায়গার দ্বারা আছে হচ্ছে আবার আপনার খারাপ বৃষ্টি মিষ্টি না এলে আরকি পানিটা না পড়ে, এরকম সিস্টেম রাখতাম। তো আমি বলতেছি না ওই কাজের সময় কাজ করে ঠিক মতো না ঘুমাইটা ফ্রি করে, আমি নেশাটা করলে সে ভাই আমার সময়টা বাইরে বেশি দিত, আমি তো নেশা করি না বেচছি কিন্তু করি না, এরকম করতে করতে একদিন
তো ওকে আসলো চলে আসলো 1 মাস পরে।
হ্যাঁ 1 মাস পরে চলে আসে, চলে আসার পরে দেখে যে না ঠিকঠাক মনে চলতেছি কাজ করতেছি করতেছি ভালো, কিন্তু আমি তো ওইটা করি, আবার কিছুদিন পরে ভাই আবার জানিয়ে লাগলো আমার মানে সরাসরি দেখছে।
আচ্ছা
ঠিক আছে দেখতে বলতে কি যে আমি ওই যে ভুলে আর কি পকেটে রাখা গোসল করতে গেছি, গোসল মানে বন্ধু বান্ধবের কথা তালো তালে বাসায় এসে পড়ছি, এসে পড়ছি আর রাস্তায় ফিরে তো মনে নাই, তো পকেট আসছিল, তো উপর থেকে আবার ওই যে গরম থেকে আসছি ও বলছে কি যে প্যান্টটা ধুয়ে দিই, তো এই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে কে কারো কাছে কোনো কিছু বলে নাই, আমার কাছে মনে হয় 70-75 হাজার টাকা ছিল, এখান থেকে শুধু 100 টাকা নিয়ে, 100 টাকা নিয়ে
মানে টাকাটা সে জানতে কোথায় থাকে
না, টাকা তো মানে বেশিরভাগ ওর কাছে মানে পরিমাণের বেশি না, 2-1 হাজার টাকা ওর কাছে দিয়ে রাখতাম আর বাদ বাকি টাকা আমি কোথায় ফিরতাম ওই দেখতো, কিন্তু কোনোদিনও ধরতো না,
ধরতো না,
2 টাকা লাগলেও 5 টাকা লাগুক 10 টাকা লাগুক হয়তো আমার আম্মুর কাছে চাইতো না তো আমার কাছে চাইতো,
কখনো নিত না,
কখনো ইচ্ছে করে নিত না।
দেখো ওখানে 70-75 হাজার টাকা ছিল, ওখান থেকে মাত্র 100 টাকা নিয়ে,
শুধু 100 টাকা নিয়ে।
আচ্ছা
100 টাকা নিয়ে তারপরে ও চলে গেছে, তো বলে দিছে যে আমি যে নিয়ে যাবে আইসি কইবা না, তো আমি বাসায় এসে গোসল করে
আইসি। নীতিবান একটা মানুষ এবং এত টাকা, ও তো গরিব পরিবারের সন্তান।
হ্যাঁ ওরা 5টা বোন কোনো ভাই নেই,
গরিব পরিবারের সন্তান, এত টাকা যদি একসাথে দেখে ছোট মানুষ তার তো খুব স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিসের শখ আছে, সো হয়তো এই জিনিসটা সে ওভারলুক করতে পারতো, আপনার এই খারাপই ব্যাপারটা ওভারলুক করে সে বলতে পারতো যে আমাকে এটা কিনে দাও ওটা করে দাও এটা করে দাও, যে ইয়ে করতে লোভী হতে পারতো, কিন্তু সেটা সে হয় নাই
না। ওর
ইন্টারেস্টিং, হ্যাঁ
ওর সবসময় একটা জিনিস ই ছিল যে ভাই যে তুমি সৎভাবে চলো, তুমি আমাকে যাই না দেবা তাই আমার চল,
বিউটিফুল ভেরি গুড এক্সেলেন্ট।
হ্যাঁ আমার ফ্যামিলির সাপোর্টটা দিত আমাকে যে তুই সৎভাবে 10 টাকা আইনে দে, 10 টাকা দিয়ে আমরা চলে যেতে পারবো, কিন্তু 1 লাখ টাকার আমাদের দরকার নেই।
জি
ঠিক আছে, তো পরে আমার তো ইয়ে হলো যে আমার বাপ এত কষ্ট করছে এই করছে আমার জিতে হলো, তো আমি করলাম কি যে ওদের বাসায় খবর লইলাম যে ওদের বাসায় যায়নি, তো যাই না আমি তুই যে একদিন রাত্রের বেলা যাবো না খবর না দিয়ে যাম, তো এরকম করে প্রায় 3-4 মাস হয়ে গেল, ও আমাকে ফোন দেয় না, আর ও জানে যে ও যদি আমাকে ফোন দেওয়া যদি শুধু আমার মুখের হ্যালো ফোনে তাহলে ওরা থাকতে পারতো চলে গেল, এরকম ব্যাপার কিন্তু সেই জন্য জিত যে ফোনের আশেপাশেও দেন। তারপরে একদিনকার রাতের বেলা আমি গেলাম, আমি গেলাম মতন আমাকে ফেরত দিয়ে দিই, মানে ওর বোনের বাসা ছিল, তো ওর বাপে আর ওর আম্মু যে তোমার থাকতো, তো সেরকম আমি গেলাম, করলো যে আমাকে বললো যে না আসে না আসে নাই, তো আমার পিছিয়ে একটা শালি আছে, ও আবার বলে যে কহ আপু আইসে বই নেবো বসে, তো ওই বাসাটা আমি চিনি না, তো ওই বাসা আমাকে নেওয়া নেই এখান থেকে আর কি রাত করে আমি রাত্রে 11:30-12টার মতো বাজে, পরে রাত্রে ওই জায়গায় থাকলাম, সকালবেলা কথা মতো বইলা ওর সাথে আর দেখা হয় চলে আইল, চলে ওর পরে পরে এক জায়গার মধ্যে আমি কিছু টাকা ধরা খাই, এই আবার সহ মানে আমার সিনিয়র গ্রুপ যারা ছিল ওরা আমাকে আটকায়া, মানে মোবাইলে ছিল 2টা লগে 3-4 হাজার টাকা ছিল, আর মানে ইয়াবা যেগুলো ছিল মানে আমি পরিস্থিতি দেখলেই আগে থাকতে মানে শিক্ষাটা অন্য জায়গায় ফালাই দিচ্ছি, ওরা ইনফরমেশনটা যেহেতু পাইছে এই জিনিসটা যদি আমার সাথে না পায় তাহলে তো আর বেশি সমস্যা হবে, তারপরে ওরা হওয়া আমাকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে অনেক মারধর করলো,
কারা
এই আমার সিনিয়র যারা এইসব ব্যবসা করে, মানে ওদের ব্যবসাটা আমি একবার বন্ধ করে দিতে চাইছিলাম, কারণ ওরা মনে করেন যে 100 টাকার 1 টাকাও কম বাঁচত না, আবার 120 টাকার 1 টাকাও কম বাঁচত না,
আপনি কমে বিক্রি করতেন,
আমি কমে ওই যে মানে আমার 70 টাকা কিনা থাকলে আমি 75-80 টাকা বিক্রি করে দিতাম,
আচ্ছা
তো এই আমার কথা করতে মানে ওরা যেমন সারাদিনে মাল সাপ্লাই দিত 500-1000 মিলিয়ন দিতে পারে না 200, ঠিক আছে সব মাল আমার
সব আপনার থেকে যাইতো,
হ্যাঁ যেহেতু আমার অন্য রেটটা কম পেতে তার নেশা করো, তবে যেন 2 টাকা 1 টাকা কম পাবে, হ্যাঁ নেই হিসাব করে 10টা মাল 1 টাকা কম হলে 10টি আরেকটা কিনতে পারেন এরকম টাইপের কিছু, তারপরে ই করতাম, তো একদিনকা এক লোকে আইলো অনেকটি মাল নেবো যে 1000 মাল নেবো কত করে রাখতে পারবো, তো আমি বললাম যে ভাই 1000 মাল তো আমার কাছে নাই, তো আপনি পরে জানায় কাছা ঠিক আছে, পরে আমি বড় ভাইয়ের কাছে ফোন দিলাম যে ভাইয়া এক লোকে 1000 মাল নেবো, তো এখানে আমার কত করে দেওয়ান যায় আর হের কাছে কত করে রেটটা নেওয়ান যায়, কয় আচ্ছা তোর লেগা তুই আমার 65 টাকা করে দাম দেবে, 1875 টাকা দাল হইতে পার, তারপরে আমি কেন আচ্ছা ঠিক আছে কথা বলে দেখতেছি, কয় এরা যেহেতু বেশি মাল এরা টাকাটা আমার আগে দিতে হইবে, এরপরে তুই আল্লাহ ধরা খা নাহলে যে আমন্দর টাকর সেটা আমার দেখে লাভ নেই, তুই আমার কাছে আগে টাকা দিবি পরে আমি তোরা মাল দেব, আর 50-100টা নিয়ে আসে এটা সমস্যা নেই, আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, তো ওই লোকের সাথে কথা বললাম, ওই লোকে করলো কি ওই লোকের সাথে কথা হলো 80 টাকা করে, কয় না ভাই 80 টাকার কম আমরা পাই, আমি জিনিস ভালো খারাপ আছে না 60-70 টাকা তো আছে, আমি তো খাই না ভালো খারাপ বুঝবো কেমনি, তো আমার একটা অভিজ্ঞতা ছিল কি যে জিনিসটা খারাপ ওটা তাড়াতাড়ি পুজা যায় ধোয়া হয় ঠিক আছে উপর দেওয়া এই ফয়েলটা ওইটা পুজা যায় আর যেটা ভালো ওইটা পড়ে না, এতটুকু আর কি যা শুনতাম বা দেখতাম, পরে কয় কি কয় তাহলে আমাকে তো কয়েকটা খাওয়াই দেখান, পরে আমি বললাম যে আমার সাথে যেগুলো ছিল তো খামো করি আমার বাসায় তো ওই জীবনে সম্ভব না, পরে আমাদের এলাকায় এক মহিলা এই ব্যবসা করে, ওই মহিলার বললাম কি যে আন্টি তোমার এনে একটু সময় দিই আমরা তোমার কিছু টাকা দিয়ে দেবো, আচ্ছা বেশি না 1/2 ঘন্টার বেশি থাকতে পারতি না, আচ্ছা ঠিক আছে, তো তার রুমে বৈশা তখন আমি তো ফয়েল ঠিক করে গেলাম সেটাই জানি না খাইবো কি করে ঠিক আছে, তার ওরা জানতো তো যে আমি যে এত বড় কাজটা করি যে আমি কি আবার না খাই, ওরা বলতেছে এটা আমি কি ভাই আপনাদের রেডিমেডি করেন আমার যদি ভালো লাগে না, মানে ওকে বুঝতে পারে না আমি এটা খাই না, পরে ওরা রেডিমেডি করলো সবই করলো, পরে আমি যাবো বার করে দিলাম খাইতেছে, কয়ে দেন না আপনি খান, আমি তো আমি খামোকে আপনারা খেয়ে দেন ভালো না খারাপ, কন্যা একলাকে বসে খান, পরে জীবনের ফার্স্ট খাই ঠিক আছে, তাও কি 2টা খাওয়ার পরে দেখি আমার কেমন দেখুন
ইন্টারেস্ট কোনো কিছু পাচ্ছে
না কোনো কিছু পাইতেছি না, হ্যাঁ পরে খালি বোকগুলো শুকায় থাকে এর বেশি আর কোনো কিছু পাইতেছি না, এরপরে আমি কই না আমি আর খামো না, আমি আবার মিথ্যা কথা বলছি না ভাই আমি 1 টাকা অনেকগুলো খাই আসছি না আবার খামো কেমনি, পরে বলার সাথে কন্ঠা হলো কি 75 টাকা করে, 75 টাকা করে যে ভাই হ্যাঁ 75 টাকা করে দিবো কিন্তু মালটা আপনার পৌঁছে দিতে যে আমি যেন পৌঁছে দেবো এত বড় রিস্ক আমি নিতে পারবো না, আপনি যদি নেন তাহলে আমার সীমানা এত লোক পর্যন্ত, যেমন থানা বাক করা আছে না যেমন ধরেন যে আমার সিরাজদিখান থানা, সিরাজদিখান থানার আশেপাশে কোনো কিছু হইলে এটা আমি তৃপ্তিতে থাকতে পারবো টাকা পয়সার বিনিময়ে যে কোনো কিছু বিনিময়ে আমি সেটাই
কন্ট্যাক্ট করা ছিল আপনার পুলিশের সাথে,
আর যদি আমার যদি ফতুল্লা থানার মধ্যে পড়ে যায় তাহলে এটা আমার সম্ভব না ঠিক আছে, আর যেমন পুলিশের আইনের লোক খারাপ আছে ভালো আছে সবার সাথে তো আরই না, যেমন থানা থেকে আমার দর পাইতেছে বা আমাদের এলাকায় আছে ওই যে আমি টাকা দিই করি হ্যাঁ বলে দিতেছে ভাই আপনাদের এলাকায় কিন্তু এরকম টাইপের কিছু এর বেশি কোনো কিছু না, দু 3 দিন পরে করে যায় ঠিক আছে এক টলার ওলার বাউ করি টলার বললাম যে তোর টলারটা খালি যাবো আমি মাছ হিসাবে থাকবো তোর টলারের মুখ জায়গায় মালটা থাকবো তোর হাতে টাকা দেবো তো টাকার আগে গুঞ্জন লইয়া এই সাইডে আইয়া পরে মাল্লা দেখা দেবে অমুক জায়গাটা। তো এই করলাম কি ওই যে বাল্বের বাক্সটা আছে না, বাল্বের বাক্সের মধ্যে বইরা
বাল্বের বাক্স, একটা বাক্সের মধ্যে 1000 টাকে। ওকে,
মানে এই বাল্বের বাক্সের মধ্যে বইরা পরে কইছে কি ওর ওই যে এই তলারের ইয়ের তলায় হেলাই যা পরে হেগুলো কথা মতো কইলাম আমি, করলাম আশেপাশে বাউটা বুঝলাম যে আসলে কি কেনা অরিজিনালের ব্যবসায়ী। ঠিক আছে, তো ওগুলো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টা সময় দিলাম, বললাম ভাই আমরা তো আগে আইছি মালটা এখন আসেনি, মালটা আপনাকে ওই দিক দিয়ে ব্যান্টেন দিয়ে দেবেন। পরে এমনি করলাম, পরে হুদু একখানে ফোন দিলাম, বললাম কিরে কত দূর আছো তুই আসো, পরে বললাম ভাই টাকা দেন মালা। হ্যাঁ, তোরও দিয়ে দিচ্ছে যে টলার তো এই জায়গায় আসো, এই জায়গায় যাবে টলারে না আছে না, টলার ইয়ে আছে না, ওরা টাকা দিয়ে দিল, টাকা দেওয়া টলার তো নাই না। পরে বললাম কি যে ও যে ওই টলারের ইয়ের তলে দেখেন বলে একটা ভালো কেটে গেছে।
ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, দিস ইজ জাস্ট স্টার্টিং এবং এন্ডিংটা আনথিঙ্কেবল, আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kidria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। জি, যেখানটা আমরা ছিলাম হৃদয়।
তারপরে এরকম কথা বলতে ওই আমার আবার জানিয়ে লাগলো, জানার পরে ফিরে আবার চলে গেছে, আবার চলে গেছে যে বলে কি আমাকে আর সুযোগ দেবো না। দেখতাম যে 1,00,000-1,50,000। পরে ও যেদিন গেছে 2-3 দিন পরেই আমি এক জায়গায় কিছু টাকা ধরা খাই, 50-60,000 টাকার মতো।
কিভাবে ধরা খান? এই টাকাটা রেখে দিল কি?
রেখে দিল আমার সিনিয়র গ্রুপ যারা আছে, যে
আপনাদের গ্রুপের মধ্যে কি?
হ্যাঁ, আমাদের গ্রুপের মধ্যে আর কি, যে দেখতেছে যে ওদের থেকে আস্তে আস্তে আমি বেশি উপরে উঠে যেতেছি। দৈনিক মনে করেন যে 1,00,000 মাল সাপ্লাই আমাদের এলাকায়
এখন
এখন। ঠিক আছে, তো এখন বর্তমানে খুবই কম, কারণ যেই যারা করতো তারা ট্র্যাপে ধরে নিচ্ছে
অনেক। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি যেখানটা ছিলেন যে
আলটিমেটলি 50,000 টাকা ধরা
গেল। তারপরে
আপনি যে ওই যে ইয়াবাটা শুরু করলেন ওদের পাল্লায় পড়ে দান দিলেন বা কি যে দুটো খাইলেন, তারপরে কি আপনি অফ করে দিয়েছেন নাকি তখন তুমি খাওয়া শুরু?
না তখন আমি খাই না, আমার অফ, ঠিক আছে। তারপরে ভাই আমার সবচেয়ে একটা খারাপ নেশা ছিল কি আমার ওই যে জুয়া খেলার নেশাটা তো আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম। আমি খেলি তো এরকম আগের মতন, আগে যেমন 24 ঘন্টায় খেলতাম না, এমনও দিন গেছে ভাই সকালবেলা ফদর পরে গিয়েছি শুয়া ফদর পর্যন্ত খেলছি দিলাম। তখন করলাম কি যে ওই আস্তে আস্তে টুকটাক খাই মাঝে মধ্যে আর কি, বড় পাটি মুটি আসলে তখন খাই করি, কিন্তু ভাই আমার মেয়েদের নেশাটা ছিল, ঠিক আছে, যেমন মেয়েদের সাথে কথা বলা, ফোন করা বা সময় দেওয়া এরকম টাইপের বেশি ছিল। তারপরে লস খাইলাম, এই ওই জায়গা থেকে আসে বলতেছে যে যাগুলোকে টাকা দাও, হ্যাঁ একটু আস্তে আস্তে দূরে চলে যেতেছে, আবার আজকে আমার আস্তে চলে গেল কালকে, আজকে আমার টাকাটি ধরা খাইলাম। তো এই ব্যবসাই করতাম, অন্য কাজ করব এখন দেন আমার ব্যবসা বুঝাইতেছি, এখন শেয়ার বোঝে না। তো এই আস্তে আস্তে ওই যে আমি পুরাটাই খাওয়া শিখি। শিখার পরে যে এখন দেখি কি যে এটা না খাইলেই কেমন জানি মাথা মাথা জিমঝিম করে বা হাত পা যেমন কেমন একবারে ঠান্ডা ওয়েদার ছাইড়া দেয়, শরীর ছাইড়া দেয়, মানে ক্ষুধা মুদা কোনো কিছুই লাগে না, খালি ঘুম নাই, কোনো কিচ্ছু নাই, মানে ওই যেমন টেনশনটা মুক্ত হয়, এটা ই করলে আমার কাছে এরকম লাগে। তো আস্তে আস্তে আমি খাই, এই 2-4-5 এরকম করে খাইতে খাইতে পুরাই খাওয়া শিখি। তো আমার একটা খবর দিই আসবো না, এক মাস পরে আমি অন্য এক জায়গায় জবের জন্য ই করি হোটেলে, তারপরে ওই জায়গায় আমার চাকরি হয়। চাকরি হওয়ার পরে যে ওই জায়গায় গেছি মতো তো পরে ওই জায়গার মহাজন আবার আমার পরিচিত, তো ওই লোকে করে কি আমার বাচ্চা ফিরে আবার আমাকে টাইম দেয়।
আচ্ছা,
যা কিছু হয় আমি বুঝলাম আমার হোটেলে কাজ করবো, কোনো বাজে নেশা করতে পারতো না, তখন আমি রুম লয়ে দিলাম, আমি সব কিছু করে দিলাম। কিন্তু করার পরে কিছুদিন পরে জানতে পারি যে আমার ওয়াইফ
প্রেগন্যান্ট।
তারপরে যে করলাম কি না এখন সবকিছু বাদ দিয়ে দেবো, কিন্তু ওই যে মেয়েদের সাথে কথা বলাটা বা সময় দেওয়াটা এটা বাদ দিতে পারি না, সবকিছু বাদ দিলে এটা বাদ দিতে পারি না। আবার আমার ওয়াইফটা শোনায় দাম, দেখো তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ফালা ফালা চলে যাও, দেখো আমার জন্য মেয়েরা কত কিছু করে, ওই SMS পাঠাইলে বা ফোন দিলে, হেডফোন দিয়ে ও আর আমি দুজনে শুনতাম, মাঝে মাঝে ও ফোন রিসেভ করে কইতো আমি আস্তে বোন খুব অত বোন, হ্যাঁ ভাবি কোন কি করবেন আমার ওয়াইফ বলতো, মানে ওর একটা বিষয় ছিল কি জীবনে যাই কিছু করি বিয়ে করবো।
আচ্ছা,
এরকম তার আমার কাছ থেকে অনেকবার চলে গেছে, 2-3-6 মাস এরকম পরে দেখতে যে না আমি আগের মতোই আছি, মেয়েদের সাথে যতই কথা বলি সময় দেয় বিয়ে করি।
আচ্ছা,
তারপর থেকে এই বিশ্বাসটুকু আছে। তারপরে করলো কি শুনলাম যে ও আবার চাকরিতে লাগছিল, 10-12 দিন করার পরে শুনতে পাই আমি কই না ভাই তোমার কাজ করা লাগবো না, যেহেতু আমি 350-400 টাকা রোজ পেতেছি এগুলো চলে যাবো, কেন আমরা তো আর কোনো ঋণ নেই। আমি মানে ব্যবসাটা বাদ দিয়ে দিলাম যে আমরা তো কোনো ঋণ নেই, আর সংসার আর আমি যে মাঝে কাজ করতাম সে বলতো যে তোমার হাজবেন্ডের কোনো খরচ নাই, চা খাক সিগারেট খাক যাই কিছু খাক আমি খাওয়া, ওরা 400 টাকা রোজ দেই, এই টাকাটা ওরা হাতে দিত না, তোমার হাতে দিন তুমি তোমার সংসার তুমি চালাই না, কি করবো কেমন কি করবো তুমি বলতো। আসলে ভাই আমার 10 টাকাও কোনো খরচ হইত না, মালিকে দিত সব টাকা, মালিকের সাথে আবার একটা কন্ট্রাক্ট ছিল কি ধরেন 10 কেজি ময়দা, 10 কেজির বেশি যদি একটু বেশি কাটাইতে পারে ওইটা আমার আলাদা বোনাস।
আচ্ছা,
এরকম তো চাকরি করতেছি ভালো।
চাকরিটা কি মানে আপনি ওখানে কি রান্না করতেন নাকি?
হ্যাঁ, রান্না করতাম, পুরি সিঙ্গারা এগুলো। তারপরে বললাম কি করতাম, তো খবর তো কি দেখো এই তুমি যে মাঝে কাজ করো, হ্যাঁ না চোখ মুখ জানি কিরকম খারাপ খারাপ লাগে, খারাপ বলতে কি বোঝায়, কই না হ্যাঁ আমার বোনকে ডাক দেয় ঠিক আছে, কিন্তু হ্যাঁ কথা আর আকার ইঙ্গিতে বা চোখের মধ্যে খারাপ কোনো উদ্দেশ্য পাই আমি, তুমি কি করো তোমার ছোট বোনের মতো জানি করে আবার কি আর খারাপ উদ্দেশ্য থাকবে, কহ তুমি রুম চেঞ্জ করো আমি তো হ্যাঁ চাকরি ছেড়ে দেবো।
রুম মানে
মানে হ্যাঁ রুম আর আমার রুম পাশাপাশি ছিল।
আচ্ছা,
যেহেতু হ্যাঁ দোকানে কাজ করতাম যে আমার লগের রুমই থাক, ঠিক আছে, যে তুমি রুম চেঞ্জ করো আর হ্যাঁ হোটেলের চাকরি থেকে অন্য অন্য হোটেলের কার্যকর করো না তো অন্য কাজ করো। বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে আমার বেবিটা হয়, আমার একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে তো ওই দোকান থেকে আমি কাজ বাদ দিয়ে দিলাম, যেহেতু আমার না করছে বাদ দিয়ে দিলাম, বাদে তার কেউ অটো চালাই, অটো চালাই, অটো চালাই, অটো চালানোর পরে তো আমার বেবি এই হয়েছে। তো আমার আম্মুরা, আমি তো ফতুল্লা নারায়ণ থাকতাম, আমার আম্মুরা থাকতো মঞ্জুরন, তো আমার আম্মুরা নিয়ে এলো যে হয়তো কাজকর্ম করতে পারতো না, আবার সিজার হয়েছে, আমাদের এখানে থাকুক, তুই আমি না আমার রোমবার আসি আছে, আমি এখানে থাকি কাজ করি, আমি কাজ করতে দিই, রোজার মধ্যে হয়েছে টাকার দরকার। পরে রোজার মধ্যে হয়েছে মনে হতো ভাই যে আমি কলে গিয়ে বলছি ছেড়ে গেলো আমি কথাও বলি, আমার মনে হয়েছে কাজও খেলি।
আচ্ছা,
মানে যে গিরিজের গাড়ি ছিল ওই গিরিজে জুয়া খেলা চলে।
আচ্ছা,
ঠিক আছে, তো জুয়া খেলা চলে, তো ওই যে মাঝে মধ্যে ওই যে ওরা করে কি ওই যে ডেন্ডি একটা নেশা,
ডেন্ডি হ্যাঁ মাঠা দিয়ে করে যেটা,
হ্যাঁ হ্যাঁ এইটা ওরা করতো আর আমি করতাম কি হয়েছে যাবা খেতাম, খাইতাম, আর ওই যে মহাজনের গিরে ছিল হ্যাঁ ও খাইতো, হ্যাঁ সাথেই খাইতাম, খাইতে আমি করতাম। তো বাসাতে ফোন দিলে ফোন আর আমরা পাইতাম, যদিও ফোন রিসিভ করতাম, বললাম গাড়ি চালাতে একটু পরে এই সপ্তাহে আমার যেই টাকা পাঠানোর কথা ছিল তার থেকে অনেক টাকা কম পাঠাইতাম।
আচ্ছা,
যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওয়াইফ আছে, বাপ মারটা বাদই দিলাম, তারপরে টাকা কম পাঠাইতাম, টাকা কম পাঠানোর পরে তো ওই জুয়া খেলাটা আবার আমার আবার নেশা উঠতে থাকা, জুয়া খেলার, জুয়া খেলার এবং ইয়াবা খাওয়ার দুটোর নেশা উঠতে থাকা। তো এই ধীরেতে থাকা অবস্থায় একজন আমার ফেন্সিডিলের সম্বন্ধে আর কি একটু বুঝাইল, ঠিক আছে, আমি কই ভাই এটা তো আমি কোনোদিন করি নাই, ইয়াবার উপরে আমার অনেক অভিজ্ঞতা আছে, কোন জায়গাতে না কেমনি আনতে হইব বা কার সাথে কি চলে কি হইব এটা আমি কিছুটা বুঝি, কিন্তু ফেন্সিডিলের প্রতি আমার কোনো ধারণা নেই, কোনো ধারণা না, তোর তোর খালি তোর গাড়িটা ইউজ করবি আর কোনো কিছু না। আমি কই ভাই গাড়িটা তোর আমার না, আমি তো ভাড়া চালাই গাড়িটা, কই যাই হোক তোর কোনো সমস্যা হইব না। তা আমি আবার রাত্রের বেলা টিপ মারতাম, ফতুল্লা লজ মারতেন, আদম দিয়েছি দেখবেন চিডাং রোড, ওই সব জায়গায় টিপ গিয়ে যেতাম, বেশি টাকা ভাড়া খেতাম। এই পরে আমি কি আচ্ছা ঠিক আছে আমি বুঝা দিই, বুঝবার পরে তো একদিন কা করে দিয়ে তোরা 10,000 টাকা দেবো, তুই ই কর এই এই বস্তাটা খালি অমুক জায়গার কিনে দিয়ে আসবি, আচ্ছা ঠিক আছে দিয়ে এলাম। পরে 10,000 টাকা 5,000 টাকা দেয় না, আমার দিয়েছে 1,000 টাকা।
আচ্ছা,
1,000 টাকা দিয়েছে। পরে আমি কই তখন আমি এটা কিছু মনে করিনি, আমি কই যা একবারের তো আর তো জীবন হতাম। পরে ওইটা ওরা ওরা কইলে আর না করতাম। তারপরে বললাম কি যে আসলে ফেন্সিডিল নামই শুনছি, যে এটা কিরকম ওইটা আমি জানতাম না।
আচ্ছা,
পরে এই এটা বাদ দিলাম যে না এটা আমার পক্ষে সম্ভব না করাটা, এটা বাদ দিলাম। কিন্তু ভাই ওই যে আমার মেয়েদের প্রতি নেশাটা আমার আছে,
নেশাটা কি শুধু কথা বলা ছিল নাকি তখন
সব দিক দিয়েই?
আচ্ছা,
সব দিক দিয়েই,
আপনি ফ্রি থাকার পরে
সব দিক দিয়েই, কিন্তু এই নেশাটা ছিল। আর ওই যে নেশা ইয়াবা নিতাম, ই করতাম
তখন ইয়াবা রেগুলার নিচ্ছেন?
হ্যাঁ, ঠিক আছে, তারপরে নিতাম, নিয়ে তো এক পর্যায়ে হবে কি যে আমার ওয়াইফ যেমন আমার পরপর মনে হয় এই নেশা করতে করতে মেয়েদের পিছন নিতেন, তার ইয়াবা খাইতে খেতে আমার মনে হয় কি আমার ওয়াইফ মানে আমার কেমন জানি লাগে, ও কথাগুলি যেমন আমার কাছে বিশ্বের মতো লাগে, কেমন জানি ওর দেখতেই মনে করেন
এরকম। আচ্ছা,
তো দেখতে মনে করেন তখন বাচ্চার 5 মাস বা 5.5 মাস এরকম, তখন আসলো কি বৈশাখী মেলা, বৈশাখী মেলা তখন আমার আব্বু আম্মু আসলো এখানে, তো আমাকে বলতেছে কি যে তুমি টাকা দাও বাজার করো।
আচ্ছা,
তখন আবার আমি হোটেলে জব জবেরি করি, গাড়ি চালান বাদ দিয়ে তখন আবার হোটেলে জব, তো এই কথি তো তুমি বাজার করো না টাকা দাও, আমি কই টাকা দিন করে কি বাজার ওজন নাই, কয় আব্বু আম্মু আম্মু রাইছে তাহলে বাজার করতে হইব না, আমি কই দিন মনে তুমি যাও। হ্যাঁ, পরে ও আমাকে বলে কি যে স্বামী থাকতে না খা থাকুন গেলে, তো এটা কইছে মতন না ভাই আমার জিদিটা আছে কিরে আমি কি তোরা না খাওয়া যাই, ঠিক আছে, তো আমি বলি কই যে আমার হাতে বেলুন ছিল না, বেলুন দেখা বাড়ি দিয়েছে মতন মাথাটা খাইতে গেছে, মাথাটা খাইতে যাওয়ার পরে তো ওয়ে করছে কি ওই জায়গায় আর কিছু করে নাই, এই অন্য দেওয়া মাথার না ঢাইকা বাচ্চাটা করলে না ডাইরেক্ট ওদের পাশে চলে একবারে ডাইরেক্ট বরিশালে, বরিশালের বাপের বাড়ি বরিশাল চলে গেছে। তো আমি যে মাঝে কাজ করতাম হ্যাঁ শাশুড়িরা দৌড়াই আসি করছে, তো ওই যে আগে যে গিয়ে যে গাড়ি চালাইতাম হ্যাঁ তো আবার আমার চিনে করে ভাই ভাবিরে দেখলাম বাচ্চারা কোলো করে আর লোয়ে যেতেছে দুধের প্যাকেটটা হাতে আর কোনো কিচ্ছু না, বরকা মশকা কোনো কিচ্ছু না, কই গেল ফোন দিয়ে কইতাছে।
আমরা এই জায়গাটা থেকেই ফিরে আসতে চাই, ঠিক রাত 12টায় আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কি ভাই আপনার সঙ্গে রয়েছি। আর এই অনুষ্ঠানে যদি কনফেস করতে চান, যদি মনে করেন যে আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো এবং একই সাথে অপরাধ ও ভুলের পরিণতি আপনাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেটা বলে মানুষকে আপনি সচেতন করতে পারবেন যাতে আপনার মতো করে অপরাধের দিকে কেউ না যায়, ভুলের দিকে কেউ না যায়, তাহলে অবশ্যই ফোন করবেন এই নম্বরে 09-611-904-904। আমি আবারও বলছি 09-611-904-904। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওখানে আমাদের গেস্টের ছবি বা ইনিশিয়ালস ওখানে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm, আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। এছাড়া চলে আসতে পারেন আমার পার্সোনাল পেজটিতেও www.facebook.com/kibriya.rj, kebria.rj, পেজটি আর জে কিবরিয়া নামে আছে। ফিরে আসছি ঠিক রাত বারোটায়।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিপ্রি আপনার সাথে রয়েছি। হৃদয়, আমরা যেখানে ছিলাম যে ওয়াইফ চলে যাচ্ছিল, তারপরে
ও একবারে ওর দেশের বাড়ি চলে যায় বরিশাল। চার পাঁচ দিন পরে ফোন দিছে মতো, পরে ওর আব্বু আর কি রাগারাগ করছে, তাকে তুই নিজে পছন্দ মতো বিয়ে করছো দিয়ে করছো, তখন আমার তো চাপ দাসকিল নেই, ও করছে কি ওর আব্বু আমারটা না বলে চলে এসছে, তো পত্রখোলা থেকে আমি আমার বাসায় নিয়ে যাই। নেওয়ার পরে যাই হোক কয়েকদিন ভালোই চললো করলো, কোনো ঝগড়া মগড়া কোনো কিছু না। তো পরে এই বৈশাখী মেলায় আমি ফতুল্লা ডিএটি মাদার দোকান দিই, বিশাল বড় দোকান দিই, এই ফুচকা চটপটি এর বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করি। তো দোকান দিই, দোকান দেওয়ার পরে তো ও মেলায় যায়, মেলা দেওয়ার পরে আমি বলতেছি কি যে এই বাসা থাকতে বলতে যে আমি মেলায় যাবো, আমি বলছি কি মেয়ে মানুষ তো মেলা যাওয়া ভালো না, তোমার কী কী লাগতো তুমি বললো, আমি রাত্রে নেব, তুমি দোকানে ব্যস্ত মস্ত থাকবা, আমি যামই, মানে ও গাড়ামানি করতেছে যে ও যাই, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি দোকানদারি করতেছি, পরে আমার দোকানের সামনে গেছে মতন আমি খুব খারাপ আচরণ করছি, যে কুকুরের মতো এখানে দাঁড়ায় সুস্থ লিখে, তারা মেলায় কেনা করছে, মেলায় সুস্থ বাসায় যায়, চেনে মন চায় না, তো বাসায় এসে পড়ছে। তো ওই মুহূর্তে আমি যেই মহাজনের কাজ করতাম, তো ওই মহাজনের বাড়ির সাথে আরেকটা মেয়ে ছিল, ওর আগে দুইটা বিয়ে হয়েছে, ওই মেলার মধ্যে ওই মেয়ে গেছেন, ওই মেয়ে যাওয়ার পরে যে মানে আর কি আমরা খাওয়া টাওয়া দিলাম, আমার কিছু কেনাকাটা দিলাম, যে আমার সাথে তো খারাপ ব্যবহার করে পাঠিয়ে দিলাম, তো অন্য মেয়ের আমি ঠিকই দিলাম, ঠিক আছে, তো দিলাম, দেওয়ার পরে বাসায় এসেই করছি। তো এইটা আবার অন্য আমার আমার যেই বাসায় থাকতাম আমি ভাড়া, ওই ম্যানেজার দেখছে, দেখে বলতে থাকো কি রে তার গ্রামে তারা কী কী দিয়েছে, দেখি তো কী কী আনছো, কয় ভাই একই সিদ্ধান্ত নেয় ওরা বুধ করছে, রাত্রে লয়ে রাতে লো এগো তোর গ্রামে দেখলাম আরেক ছেলে কত কিছু কিনে দিল, কোন ছেলে কি কিনে দিল, ওই যে যেই বাসার কাজ করে ওই বাসার মহাজনের, ওর এতটুক বিশ্বাস ছিল যে জীবনে যাই কিছু করে বিয়ে করবো, এই বিশ্বাসটুক ছিল। এমন সময় গেছে ভাই, মানে আমার বাচ্চা আমি রাত্রের বেলা বৃষ্টির মধ্যে ফ্যাকনেট অবস্থায় আমি ওর বাসা রেখে মনে দাঁড়িয়ে গেছি, অন্য মেয়ে বলো, ঠিক আছে, তারপর ও কিছু বলতো না। এরপরে করলো কি, পরে বাসা গেছে মতন এদিকে হইতেছে যে না এখন আমার সংসার আরো বড় হয়েছে, ইয়ে হয়েছে, তুমি পোলারে কিছু কিনে দিলে না, আমার লেগে কিছু কিনে আনলো না, তো ময়ূরকে ঠেকিয়ে দিল, আমি তো তোমার মেলায় যেতে না করছি, তুমি গেছো এই দিক দেখি তো দিয়ে নাই আনিও, ঠিক আছে, এটা লেগে নাকি ওই মেয়ের পিছনে পরে আমাকে যেটা মনে করো, ঠিকই ভাই আমি বাসায় যদি কোনো 10 টাকা টাকা চকলেট আনছি আমার বাবুর লেগে, তাও আনি ওর লেগেও আনি, তো ওই মেয়েরে ঠিকই দিস দিছি। তারপরে কিছুদিন পরে ঝগড়া লাগা করলো কি, এই আমার বাবুটা নিয়ে চলে গেল, আবার চলে গেল, আবার চলে গেলো কোথাও বোনের পাশে, আমি যে জায়গায় থাকতাম ওই জায়গাতে কিছু লোকজন নিয়ে গেলাম, আইলাম তিন চারবার গেলাম, আইলো না, গেছো তো গেছো আর আসবো না, যে তোমার অনেক সুযোগ দিছি, এই কিছুদিন আগেও তুমি আমাকে সুযোগে সদ্ব্যবহার করছো, অনেক সুযোগ দিচ্ছি আর দিতাম না, তোমরা তোমার রাস্তা দেখো আমি আমার ফলালে আমার রাস্তা দিই। আমার ওয়াইফের কত তো এমনি আমি আস্তে আস্তে কাইটে গেলাম, ইয়ে গেলাম, মানে কেমন জানি লাগে দেখলি দিদুর এরকম, পরে ওর কোনো খবর হলেন, কয়েকদিন খবর নিচ্ছি, পরে আর ধর গেছা গেছা লাগবে ফোলার খবর পাবো না আপনি এরকম জায়গা। তো ওই আস্তে আস্তে নেশা মানে কমাই দিতেছি, আস্তে আস্তে নেশা কমাই দিতেছি, তো ওই যে ওই মেয়ের পিছনে সময়টা বেশি দিতে খোঁজ পাইলাম যে আমার ছেলের ওই জায়গায় আছে। তো আমি করলাম কি গিয়া এই আমি ভাবছি কি যে যাই কিছু করছি আমার বাবুটা আমি কোলে নিয়ে আইলে ওই আপনি চায় পড়বো
না আপনার ওয়াইফ।
হ্যাঁ তো আমি করছি কি গেছি গেছি মতো না উই আইতো না কত কিছু খারাপ আচরণ করতেছে। তা আমি করছি কি আমার বাবুটা কোলে নিয়ে আমি আবু চল আমার ছেলে তখন বাচ্চার সাত থেকে আট মাস বয়স পরে কলে কি আমার ছেলে নিয়ে আমি চলে আসলাম। তা আমার ধারণা ছিল যে আমি আসলে বাচ্চার টানে আপনি চিপি চিপি চায় করবেন। তো আমি বাচ্চা নিয়েছি মানে বাড়ির সবাইকে দেখো কি রে বাচ্চা লয়েছো লাগে তার বউ যাই বোনে। তো আমি কই কি রে উয়ে কু আমি কয় বাবুর মাই কু আমি কে হয় তাই নি আমি মনে করছি ত্রিমণ কই আমি বাচ্চাটার
বাবুর বয়স কত তখন
তখন সাত থেকে আট মাস
সাত থেকে আট মাস মাত্র হাঁটা চলা কিছুই শিখেনি
না কোনো কিছুই শিখেনি ঠিক আছে। তো চলে গেল পরে করছে কি যেভাবে ভয়া আবার ওরে মনে করেন যে দু তিন মাস পরে আবার আনছি আনার পরে মানে আমি কিন্তু একের পর এক বিমানি করতে এসছি ঠিক আছে ওরা আবার আনছি যেভাবে হোক ওরা আবার আনছি আইনা মানে পনেরো বিশ দিন বা এক মাস এরকম করবো নিয়েছি নিয়ে আবার কিছুদিন পর ওই ব্যাপার হচ্ছে কি আবার ঝগড়া হয়েছে ওর সাথে ঝগড়া হয়েছে ওই মেয়ের নিয়ে।
আচ্ছা
ওই মেয়ের নিয়ে ঝগড়া হয়েছে ওই মেয়ের নিয়ে ঝগড়া হওয়ার পরে করছে ওই এবার বাবু নিয়ে গেছে বাবু নিয়ে কই গেছে কোনো খবর নেই ওর বাপের বাড়ি হওয়া হয়নি। তো ওর এক বোন থাকতো টাঙ্গাই ওই জায়গায় গেছে আমি কখনো যাইও না আর চিনি তো ওই জায়গায় গেছে গা পরে আমি কি করুম পরে করলাম কি ওই মেয়ের করলাম কি ওই মেয়ে আবার বলছে কি যে তোমার বাচ্চাটা আমার দেখাই আমি দাদা ঠিক আছে দেখাম পরে বলছে কি আবার ওর লাগবে আবার বেমেনি করছি আমার বাবার সাথে আবার করছে কি কৌশল নাই না বাচ্চাটা রেখা আমি কি এখন তুই গেল ভাইকে তোর মতো মেয়ে আমার দরকার নেই মানে দোষ করছি আমি দোষ গুলো সব চাপাই দিচ্ছে ওর
মানে তখন আপনার ধ্যান জ্ঞান চলে গেছে ওই মেয়েটার উপরে
ওই মেয়েটার উপরে আমি তো কি যে না আমার বাচ্চারা আমার দিয়ে গেছ আল্লাহ তুই যাই তোর মতো মেয়ের আমার দাদা দরকার নেই তা আমি ওর প্রতি আর কোনো ই করি না তাই আমি জানি মন চাই না ওর প্রতি আর কোনো খবর নেই তারপরে ওই মেয়েটা একদিন কাকা কি আপনার বাবুটারা একদিন নিয়ে আয় পরে আমি সাথে ঠিক আছে ঠিক আছে যখন আমার বাচ্চার বারো তেরো বছর বয়স হইব তখন আমার বাচ্চাটা বাচ্চা সব কিছু বুঝবো বলবো যে ওর সাত আট মাসের কাল ওর আর আপন মা ওর রেখে চলে গেছে তুমি ওকে মানুষ করছো তখন তোমাকে কখনো পর মনে করবো না বা স্বপ্ন মনে করবো না আমার ধারণা ছিল এটা এটা ছাড়া ভাই আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল। আমি কিন্তু ভাই ওর ব্যাপারে সবই জানতাম যে ওই নেশা করতো এই করতো মানে আমার ধারণা ছিল কি যাই হোক আমি তো বিয়ে করছি আমার চলে গেছে আমার বাচ্চাটা মানুষ করেন তার লোক দরকার তো ওর একটা বাচ্চা নাই বাচ্চা আছে দূরে থাকে তা আমার বাচ্চার ওর কাছে থাকলে আমার বাচ্চার উপরে যতটুকু করবো আল্লাহ তাল্লাহ আমার বাচ্চার ইয়ে ওর বাচ্চাটারাও ওই এরকম রাখবো আমার ধারণা ছিল। তো পরে বললাম কি আমি আচ্ছা ঠিক আছে এখন বাসায় যাও পরে দেখতেছি কী করা যায় টাকা পয়সা কত দরকার আছে পরে বাসায় চলে গেলো বাসায় চলে যাওয়ানোর পরে ওই দিনকেই হয়তো ওর বাড়ির মানুষ তো আগেই কিছু না কিছু জানে আমার লোকজন সম্পর্ক এটা আগেই জানতো জানার পরে তো ওরা বলতেছে আর কৃমি দিয়ে দিয়ে দেবো ওরা আবার অন্য সম্পর্ক ওর মামা হয় ঠিক আছে ওদের বাসায় মেয়াদ পাইতো ওর ওর আম্মুরে আপু বলতো আর ওর মামা হিসাবে আর পিত্রামানি ফাজামানি করতো মানে ওর মামাই এখন ওরা চাইতেছে বিয়ে করতো আর ওর ফ্যামিলি মেম্বার চাইতেছে দিতে।
আচ্ছা
ঠিক আছে তো দিতে চাইতেছে আবার ওর ছোট যেই ভাই ওই ভাই আবার জানতো আমার লাগে সম্পর্ক এরকম আমার জানতো আর ওর ছোট ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো উয়া বলতেছে কি রুমের ভিতরে সবাই কথা বলতেছে সন্ধ্যার সময় তো মানে বিয়ে আপকেই শিওর তো আমার এমনি ফোন টোন দেয় নাকি ওর ভাইয়ে করছে কি সবাই এনে ঘরের ভিতরে তালা মাইরা কি তুই আপাতত এখন কোনো জায়গায় যায় থাকা পরে দেখতেছে কি করা যায় তুই করছে কি ডাইরেক্ট আমার এখানে আপনি আমার বিয়ে করবেন আজকের মেয়েদের যদি আপনি আমার বিয়ে করবেন নয়তো আমার অন্যজন অন্যখানে বিয়ে দিয়ে দিতেছে
এবং এটা আপনি তখন আপনি আপনার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্সও দেননি
না তারপরে ও বলতেছে কি আপকির মিলে যদি আমার বিয়ে না করো তাহলে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক আছে আপকির মিলে নিবো, কারণ এত তাড়াতাড়ি বিয়ে কোথা থেকে। পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই জানাইলে আমি করলাম, কয় তাহলে কোথায় নিতে পারি। তারপরে মিরপুরে নিয়ে আসলো কি আমরা এই পোস্তফলা পর্যন্ত আসলাম। পোস্তফলা পর্যন্ত আসে আমি বলতেছি আরে সবাই তালা তালা এসে বললাম ওর আব্বু আম্মু তো জানে যে আমার সাথে রিলেশন আছে, তো এলাকায় যদি আমাকে না দেখে তাহলে তো শিওর যে আমার কাছে আছে, তো কি করবো মাহমুদ। পরে আমার এক ফ্রেন্ডে বললো কি যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই, তোরা দুজন বাসা দিকে। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে গেল ওর বোনের বাসায় মিরপুরে, তো ওই মিরপুর না সরি গাজীপুরে।
আচ্ছা
ঠিক আছে, তো গাজীপুরে নিয়ে গেল আর আমরা করলাম কি বাসায় এলাকায় ঢুকে চা খাইতেছি সিগারেট খাইতেছি করতেছি, আর ওই যে আমার বাইরে আর আব্বু হেরা দেখতেছে যে আমার বাড়ি মুড়ি মানে দেখে আমি এখন সামনে, তো হেরা আবার আবার কোথায় দেখো না হ্যাঁ সাথে তো পেলে যায় না তো হ্যাঁ দেখা যায়।
আচ্ছা
ঠিক আছে, মানে সন্দেহটা দূর করলাম। পরের দিন সকালবেলা ওকে খবর দিলাম, ওরা আইলো আরেক বন্ধুর বাসায় রাখলাম, বন্ধুর বড় ভাইয়ের বাসায় রাখলাম। ওই জায়গা থেকে কি করছে ও ওই জায়গা থেকে পলায়া ওর এক বান্ধবীর বাসায় গেছে।
আচ্ছা
ঠিক আছে, তো কোনো খবর নাই নাই ওই বাসা থেকে ফোন দেখো কি রে যে মেয়ে না দিয়ে গেলি এই মেয়ে দিয়ে কি কোনো কিছু না কইয়া
পলা চলে যায়।
হ্যাঁ, তো দেখেন আমি কত লোক খারাপ ছিলাম ভাই, তখন আমার মাথায় এটা ঢুকে নাই যে ওই জায়গাতে না পলা এসে বলো যে কোনো একটা কারণ আছে, আর যেহেতু আগে আমি নেশা টেশা করছে আগে দুইটা বিয়ে হয়েছে দুইটা সংসার তার এমনি এমনি ভেঙে জানে। ঠিক আছে, এক হাতে যেমন তালি বাজে না একজনের অপরাধে কোনো কিছু হয় না, তো ওই জিনিসটা আমার মাথায় ক্যারি করেনি। তারপরে খবর লেতে লেতে ওই আমার ফোন দিল দুই তিন দিন পরে যে ওই জায়গার মধ্যে মানুষ আজে বাজে কথা কয় ইমি করে এর লেগে আমি হেনতে না বুঝতে আর আমার তো মোবাইল ছিল না এর লেগে তোমার ফোন দিতে পারি নাই, আমি এখন অমুক জায়গাতে আছি আমার বান্ধবীর বাসায় তুমি যা করতে মনে চাই করো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি নিতে আইতেছি।
আচ্ছা
নিতে আইতেছে বলতে কি ওরে নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় গেছি, তো আমাদের বাসায় গেছি গা আমার বড়াপুর বাসায় নিয়ে গেলাম, তা মামা এরা সবাই করলে কি আমি ওই জায়গায় গিয়ে মিথ্যা কথা বলছি যে আমি বিয়ে করছি, তো মামা এরা বেশি চাপ দেওয়ার পরে যে ও বলতেছে কি যে না আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই, ও আমাকে নিয়ে এসে বলছে যে বিয়ে করবো।
আচ্ছা
ঠিক আছে, তো ওরা করলো কি রিটার্ন পাঠিয়ে দিল আমার মামাই আমার আপুরে দিয়া দাদা ওদের বাসায় পৌঁছে দিল। তারপরে দুই দিন পরে ওর বাসায় যায় নাকি ও আর এক বাসায় ছিল, দুই দিন পরে বললো কি ওই আর জামা কাপড় নিয়ে ফিরে আবার আসে বলছে আমার কাছে, তো এই মুহূর্তে আমি কোথায় যাব আমার কাছে বেশি টাকাও নাই। তারপরে করলাম কি টাকা পয়সা বন্ধু বান্ধবদের নিয়ে তো আমার বড় আছে আমার একটা ব্যাচলেট বানাইতে ছিল রূপার। ঠিক আছে, তো রূপার ব্যাচলেটটা করে আমি শুধু 200 টাকা একজন হতে নেই এই ব্যাচলেটটা দিয়া শুধু 200 টাকা নিচ্ছি, যে আমার মানে 10 টাকা দিলে 10 টাকা আমার ই হয় এই ব্যাচলেটটা রেখে আমার 200 টাকা দিই।
জি,
পরে 200 টাকা দিল মানে টোটালি মিলাই দিলাম আমার কাছে 1200 টাকার মতো। এটা নিয়ে আমার এক ফ্রেন্ডের নিয়ে গেলাম গা ফরিদপুর।
আচ্ছা
ফরিদপুর গিয়ে আমার এক বন্ধুর ফুপুর ইয়ে খালার বাসা আছে ওই জায়গায় থাকলাম, ওই জায়গায় কাজকর্ম করতেছি। তখন আপনার রমজান মাস, ঠিক আছে রমজান মাস, তখন আমার বাচ্চারা কিন্তু সাথে নিয়ে গেছি।
আচ্ছা
আমার বাচ্চারা সাথে নেওয়ার উদ্দেশ্য কি ভাইয়া যাতে মানুষে বুঝতে পারে যে আমরা স্বামী স্ত্রী আর আমাদের বাচ্চা আছে।
ওকে ওকে,
না যে এক জায়গায় নতুন অবস্থায় গেলে মানুষ কত কিছু জিগাইবো না, বা খারাপ মানুষের সামনে বলে কইতে পারে যে বিয়ার কাগজপত্র দিয়ে দেয় ঢাকা থেকে এইখান থেকে মানুষের ঢাকা যায় আর ঢাকা থেকে কি মানুষ এখানে চাকরি করে এরকম, সেই জন্য আমার বাচ্চারা ভাইয়া চুরি করে নিয়ে গেছে। আমি বাসা গেছি আমরে বলি দেওয়ার নিয়ে দোকানে দিই আর বাচ্চার জামা কাপড়ও নিয়ে নিই, জামা কাপড় কিন্তু বুঝিয়ে লাগবো, সেই জন্য আমার বাচ্চারা গেলে শুধু একটা স্যান্ডেল গেঞ্জি আর একটা পরে নিয়ে গেলাম। তো ওই জায়গায় ওই একটা চাল খাটাইছে কি যে আমি যেই বন্ধুর সাথে গেছি যেই বন্ধুর খালার বাসায় তোমার এই বন্ধু আমার খালি খারাপ কথা কয় আর এমনি কথা আজে বাজে কথা কয় যে বিয়ের আগে অলগা থাকো সে করস তাহলে আঙ্গু দিলে কি এরকম টাইপের কিছু। পরে আমি ধরো তোমার লোক ইত্রামানি করে ওই ইত্রামানি না এখানে থাকতাম না, তো এখন কি করি ওই জায়গা থেকে আপনার মাত্র গেলাম এখন আসনো বাসায় তো আসা সম্ভব না, বাসায় শুধু বলবো যে বিয়ের কাগজপত্র দেখা এই মুহূর্তে তো কোনো যাইতে পারতাম যেহেতু যে জিনিসটা আমরা আগে দরকার এটা করতে পারবো। পরে করলাম কি যাই হোক এই আমার বাচ্চার লেগে আম্মু এরা কান্নাকাটি করে এই করে পরে বড় বোন এরা বুঝানো যায় কইলাম যে বোন এরকম এরকম অন্তত আমাদের বিয়ের সাথে কোনো কিছু হয় নাই তো কি করতে চাচ্ছে কয় আচ্ছা তোরা আয় এরপরে বুঝবি না। ঈদের আগের দিনকে ভাই ওই জায়গা থেকে পলায় আসলাম, ওই যে কয় তোমার বন্ধু এরকম এরকম কয় তো কইলে তোর জীবন হয়তো দেবো না, কিছুটা পলায় আসলো। পলায় আসার পরে এই আপনার ঈদের কিছুদিন 10-12 দিন পরে আর কি বিয়ে হয় আমার। আমাদের ঠিক আছে, বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে মানে একবারে পুরো ওর ব্যাপারে সবকিছু আরো খোলসাভাবে আমি জানতে পারি যে কি কারণে নেশা করত, কি কারণে বাজে মানুষের সাথে আড্ডা দিত, কি কারণে কি করত, কেন দুটো বিয়ে হয়েছে।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি। হ্যাঁ হৃদয়, তারপর
তারপরে এই মানে বিয়ের আগে যতটুকু জানছি হেতেন আরো ডাবল ডাবল জানছি বিয়ের পরে, যে এখন এখন তো এখন তো আর আমার কিছু করার নাই, যাবে আমাকে দোষ যা বিয়ের আগে যা করছে করছে, এখন আমি কিভাবে ভালো করতে পারি সেটা আমি আমি দেখবো। তো আমার বাচ্চাটার মোটামুটি ভিতরের খবর তো আর বলতে পারি না, মানে আমাদের সামনে ভালোই আদর যত্ন করে এই করে। তো বুকে নিয়ে গম পাড়ায়, ছোট বাচ্চা বুকে নিয়ে গম পাড়ায়, পরে করলো কি যে ওর ভিতরে যেন এত ব্যাস এটা কখনো বুঝিনি। পরে করলো কি কিছুদিন পরে মানে আমাদের বিয়ে হওয়ার 10-15 দিন পরে ও আমাকে বলে কি দেখো তোমার দুলা ভাই না আমার কেমন খারাপ খারাপ কথা জানবে, কি কয় কয় কি কয় তোমার এরকম ইনিয়া তুমি আমার সালারে কি দেখাইছো, যদি নেশা করে ইয়াবার ব্যবসা করে খারাপ লাইনে চলেই করে, আর তোমার এরকম শরীর নিয়ে এরকম সুন্দর চেহারা নিয়ে, হ্যাঁ তোমার চুল দেখলে মানুষের মাথা নষ্ট হবে, তুমি ওরা কি দেখাইল এরকম টাইপের কিছু। আমি তো শালার বউ হিসেবে বলতেই পারে, শালার বউ হিসেবে বলতেই পারে, কই না বলার মধ্যে রহস্য থাকে না। পরে মানে আমার এটা জানাই তো যাতে যদি কোনো দিন কোনো কিছু হয়ে যায় যে বা আমার চোখে ধরা পড়ে উয়ে যাতে সারতে পারে,
আচ্ছা
এরকম টাইপের কিছু। তো এরকম করে দেখা তো এটা করলাম কি আমার বরাবরে ডাক দিয়ে আর আমার আম্মুরে দেখো এরকম এরকম যদি করে তাহলে এটা কি ঠিক, ভাগ্যে শ্বশুর বাড়িটা সামনে আমার মানুষ যদি তার কথাটা হলে পরে আগে ভাগিনিটা দেখে কিন্তু তাকাইতে হবে, যেহেতু ওর ফোনে ফোনে বিয়ে হয়েছে, এখন ওর স্বামী ওর কাছে আইনে কোনো কিচ্ছুই না, মানুষে জানছে যে বিয়ে হয়েছে এই পর্যন্তই। তো এটা একটা বদনাম হয়ে গেলে তাহলে কি পরে কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বোঝায় ওই করে কম মনে পরে আমার বোনে কতক্ষণ কান্না করা পরে আর কি না কি করছে জানি না। পরে আমার বোনের আমার বোনের স্বামীর সাথে কিন্তু ঠিকই সম্পর্ক আছে, ঠিক আছে। তো কলে কি কলে কি এখান থেকে পলায় চলে গেল, পলায় চলে গেল, পলায় কই চলে ওদের বাসায়,
আচ্ছা
ওদের বাসায় আসার পরে পরে আমি গেছি গাড়ি চালাইতে, আমার ছোট বোন ফোনটা বলতেছে কি যে কিরে তোর বউ দেখে গেছে আমাকে কই গেছে গা, ও কেমন কমু কই গেছে গা ঘরে নেই, হ্যাঁ ঘরে নাই। পরে এখানে গিয়া ফোন দিচ্ছে, ফোন দিতে মতন আমি আইলাম দেখা করলাম কথা বললাম, কি তুমি এরকম করলে কে লেগা কত মধ্যে লেগে আর আমার লেগে এরকম এরকম ই করে আচরণ করে এটা লেগে নেই তো তুমি আমার জানাইছো বা ই করছো তুমি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু না করো বাংলার জগতে এরকম কোনো লোক আছে যে তোমার এই কিছু করবো আর বাড়ি বড় মানুষ ঠিক আছে তা তোমার তোমার মনের ভিত্তে কোনো শয়তানি না থাকলে এরকম হবে কে লেগে তুমি আমার এই কথা আমি এই কথা তুমি আমি তোমার খারাপ তো কোনো কিছু বলিনি পরে বলে কি আমি তো আমাকে যাইবো না কেন আচ্ছা ঠিক আছে না গেলে নাই ঠিক আছে পরে করলাম কি আমি এসে বললাম ঠিক আছে
ওদের ওইখানে
হ্যাঁ ওদের এখানে এসে বললাম কি ভাইয়া আমি তো আমার বাচ্চার লেগে ওরে বিয়ে করছি তখন অন্যায় কইরা আমার বাচ্চা কই আমার বাপ মা কই আমার আগের ওয়াইফ কই না আমার এই গিনের কোনো নেশাই আমার বাচ্চা খাইয়া আছে না না খাইয়া আছে ওই নিয়ে আমি আলো করতেছি তারপরে ওদের এখানে রুম নিলাম ই করলাম রুম নেওয়ার পরে পরে করলাম কি এই আবার গাড়ি গাড়ি বাউ করলাম ওই জায়গায় গাড়ি চালানো
আচ্ছা
গাড়ি চালানো পরে করলো কি গাড়ি চোরে নিয়ে গেল গাড়ি চোরে নিয়ে গেল গা তো এই কথাটা ওরা জানাই নাই দাম কই দেখি আমি নিজে নিজে কিছু করতে পারিনি ওই সময় ওরা একটা চাপ দিল কি ভাইয়া টাকা দিতে হইব আমার ফ্যামিলির লোকজন এনে আনতে ঠিক আছে মানে যাদের গাড়ি আড়াই চোরে নিয়ে গেছে
আচ্ছা
তো আমি বলতেছি কি দেখেন আমি থাকি এনে আমার ফ্যামিলির মানুষ তো কোনো কিছু জানে না আমার ফ্যামিলির কি করবেন কি লিখা আমি এনে আছি আমার ওয়াইফে আছে আমার ওয়াইফে দরকার হয় ডাক দেই আমার কাছে তো অনেক ক্যাশ টাকা নেই ক্যাশ টাকা থাকলে তো আপনার গাড়ি চালাই নেই আমার কিছুদিন সময় দেন আর দেখি কেমনি কি বাউ করণ যায় পরে করতে তো না এটা হইতো না এটা হইতো না তোর বাপ মা লাগবে
আচ্ছা
তা আমার বাপ মার কাছে আইব আমার বাপ মাই তো জীবনও দিত না কারণ বউ পোলা বাইন থাকতো ফিরে মায়ের পেছনে পয়রা চলে গেছি তাহলে কি লিখে জরিমানা দেবো আমার বাপ মা পরে এইখানে আছে মতন আমার বড় বাপু আর আমি বলতেছে যে ওর ওয়াইফ এনে হাজির করো তারপরে আমরা গাড়ি জরিমানা দেওয়া লাগে দিন
আচ্ছা
বল আমি আবার করলাম কি যে কি রে তাহলে এখানে শুধু শুধু ও ফাইসা যাবো গা কিনলে গাড়ি চলে নিয়েছে আমার কাছ থেকে এখন পর্যন্ত ও জানেও না যে আমার কাছ থেকে গাড়ি চলে নিয়ে গেছে
আচ্ছা
তো এখানে যদি ওরা হাজির করে তাহলে তো আমার বোন আর আমার ফ্যামিলি ওরা অপমান করবো বা গায়ে হাত তুলতে পারে কোনো বিশ্বাস নেই তুমি তো শুধু শুধু ওরা ফাঁসামো কিনলি গা তো এখান থেকে কি করা যায় পরে করলাম কি ভাইয়া আমার বাচ্চারে নিয়ে ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি চলে গেলাম প্রথম ওয়াইফের বাসা
আচ্ছা
বরিশাল ঠিক আছে তো ওই জায়গায় না তো আমরা তো জীবনও মানে নেবো না যেহেতু জানে না যে বিয়ে শাদী করছি করছি পরে করলাম কি আমার শাশুড়িটা ভাই অনেক ভালো আমার শ্বশুর হচ্ছে আমার শাশুড়ি অনেক ভালো কারণ এর কোনো ছেলে নেই তো আর চারটা মেয়ে জামার থেকে সবচেয়ে না ভালো জানে আমি গেলাম ওই জায়গায় আর আমি ফোনে বলে গেছি দেখো আমার কাছ থেকে গাড়ি তো চলে নিয়ে গেছে গা তো এরা কোনো কোনো ফ্যামিলির মধ্যে চাপ দিতে আছে এই লেগে আমি বাবুরে নিয়ে আইতেছি যেহেতু আমি একলা গেলে তো কোনো দিনও থাকতে দেবো না তো বাবুরও ছেলে যে কদিন থাকতে পারে তো বাবুরে নিয়ে গেলাম বাবুরে নিয়ে গেলাম ওই জায়গায় পরে ছোট ওয়াইফ জানতে পারছে যে গাড়ি চড়ে নিয়ে গেছে গেলে কোনো ড্রাইভার না আমার কোনো খোঁজ খবর নেই পরে আমি বললাম কি বরিশালে গিয়া সবার বোঝাবনা কইলাম মতন হেঁড়া মাইনে নিল মাইনে নেওয়ার পরে পরে হেঁড়ে বলতেছি কি দেখো আমার মেয়ে তো ওরা ডিভোর্স দিয়ে দিয়েছিল তো ডিভোর্সের কাগজটা অভিযন্ত্রে পায় না আর ওইও কোনো সাইন ফিন দেয় না দেখি ডিভোর্স হয়েছে পরে কইতেছে না এটা কোনো ডিভোর্স মানে মানে ওই জন্য আমার ডিভোর্স দিয়েছে আমি কাগজটা হাতে পাই না আর আমি জানি না মানে শুনছি যে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে কাগজ পাইলাম ঠিক আছে তারপরে ওই জায়গায় করলো কি আমি কই তাহলে আমার একটা কাজটা বাউ করে দাও
মানে কি আপনার ওয়াইফ মেনে নিল আপনার প্রথম
সবাই মেনে নিয়েছে ওই ধরে আমার শ্বশুর বাড়ি সবাই মেনে নিয়েছে
আচ্ছা
ঠিক আছে আমার কথা আমি কই আমি ইচ্ছা করে করে দেখো এইভাবে তো ভালো লাগতেছে না আব্বারে বইলা এখানে একটা কাজ টাজ বাউ করে দাও আব্বার বাউ করার মতো না আমি কাজ বাউ করছি কিন্তু তোমার দরে কইতেছি না আমি কই কি কাজ কয়ে আবার রাখমুখ করো না আমি কই কাজ উড়িয়ে চলে চুরি যাহাতে বাদে যে কোনো কাজ উড়িয়ে চলে আচ্ছা ঠিক আছে এরপরে বলো কি ওই যে ভ্যাঙ্গারি দিয়ে আর কি মাটি নিতে হইব এক জায়গায় এরকম একটা কন্ট্রাক্টের কাজ আরেকজনের মাধ্যমে গেলাম তো কিছুদিন করলাম করার পরে তো আমি জানি যে ভালো হোটেলের কাজ জানি এটা আমার শ্বশুর এক দোকানে বলছে তো ওগুলো কি তাহলে মেয়ে জামার একদিন নিয়ে আইও দেখি কিরকম কাজকর্ম করতে পারে কাজে লাগাই দেবো না কিন্তু ওই জায়গায় যাবো আমি নেশা করি
কিন্তু
হ্যাঁ ইয়াবা পাইতাম না অবশ্য মানে গাঁজা টাজা এমনি পাইতাম ওই ওই খাইতাম তারপরে আমি ওই জায়গায় বলতেছে যে তোমার মেয়ে জামারে নিয়ে এসো দেখি কি কাজ টাজ করতে পারে পরে গেলাম একদিন কাজ টাজ দেখে সবাই পছন্দ করলো হোটেলে পরে করলো কি দেখো আমার কিন্তু কাছে কিনা কম 300 টাকার বেশি আমি দিতে পারবো খাওয়ান টাওয়ান সব মহাজনের 300 টাকা করে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কয়েকদিন করতে থাকি দেখি কী করে তো এই জায়গায় কাজ করতেছি করতেছি পরে ভাই আমার ফ্যামিলি থেকে টাকা 30,000 টাকা জরিমানা দিল ঠিক আছে আমাদের এলাকার ইয়েরা গিয়ে
আবার দ্বিতীয় স্ত্রীর জন্য 30,000 টাকা জরিমানা
হ্যাঁ ঠিক আছে তো আমার ফ্যামিলির মধ্যে প্রচণ্ড চাপ দিতেছে এই করতেছে আর আমার ওরা ফ্যামিলি ওই জায়গায় আটকে রাখছে
সেকেন্ড ওয়াইফ রেডি
এই তারপরে আম্মু আর আব্বুরা সবাই বললো কি 30,000-35,000 টাকা দিয়ে দিল ঠিক আছে তো এখানে আমাদের এলাকার মেম্বারটা আমার সহকার গেছিলো কইছে যে নে এটা তো জরিমানা দিয়ে বউ ছুটাইলাম ওর জরিমানা ওর বিচার আছে আলাদা এটাকে মুখে মুখে কইছে কিন্তু যার গাড়ি রয়েছে হ্যাঁ এই হিসাব ধরে বয়ে রয়েছে যে ভবিষ্যতে ওই কি এলাকার জীবনে না আইব যাইব কই ঠিক আছে তখন এক ব্যবস্থা করবো আর যেহেতু আর ওয়াইফে না আছে আজকে না কালকে 1-2 বছর পরে ওই লাইব
আচ্ছা
তো আমি ওই জায়গায় থাকি থাকা ওই জায়গায় কাজ করতেছি করতেছি তখন বললাম কি এই আমার ছোট ভাই মানে আমার সিমটা চালু করছিলাম আমার বড় ভাইয়ের মোবাইলের মধ্যে আমার সিমটা চালু করছিলাম চালু করার পরে দেখি কি ফোন SMS অনেকগুলো দিছে পরে নগদে ফোন দিল ফোন দেওয়ার পরে ওর সাথে কথা বললাম কয় তুমি কই আছো কেমন আছো তোমার জানালা নেই কেলো না পরে বললাম যে আমার কাছে তো মোবাইলও নাই আর এইও নাই কাছে যোগাযোগ করুন কীভাবে কই তাহলে আজকা পাইলে কইতে না কয় আজকে বন্ধুর মোবাইলও সিম বসছে আমি জেনে গেছি সেটা বলতেছি না বলতেছি না পরে 3-4 দিন পরে কি কয় তোমার এইটা বুঝলাম না তুমি রাত্রের বেলা কথা কইতেছো না দিনের বেলা কথা কো রাত্রের বেলা কথা কইতেছো না কি লিগে তো আমার উদ্দেশ্য ছিল যে আমার বড় বাপের সাথে থাকি কেন ছোট সাথে কথা বলবো এটা কি কেউ মানে নেবো কোনো দিন পরে আমি কই কি এখন সমস্যা পরে ও হয়তো বুঝতে পারছে বুঝতে পারে মানে যে পারবো আর কি আমার আমি কোন কারণে কি লেগে কোন বিষয় জান একবারে চাকরি বাকরি হালাই দিয়া পোলামোলা সব হালাই দিয়া এমনি একা একা
সেকেন্ড ওয়াইফ হ্যাঁ
ঠিক আছে ওই জায়গায় আবার বরিশাল থেকে এই নারায়ণগঞ্জে এসে বললাম নারায়ণগঞ্জে এসে বললাম এইখানে এসে আমি বলতেছি যে আমার সন্তান তো আমি দিয়া এখানে আসলাম মানে আমার মাথায় কোনো কাজ করতো না আমি এখানে আসলাম কার আসায় কি লিখে আসলাম পরে আসা এখানে আবার এক বড় ভাইয়ের সাথে পরিচিত হলো এই আবার ব্যবসায়ী পরে ও বলতেছে কি দেখ তুই আবার এটা কর পরে চিন্তা ভাবনা করলাম যে জীবনে সব কিছু তো আড়াই ফেলাইতেছে আস্তে আস্তে যা আবার এটা তুলো ঠিক আছে কিন্তু ভাই আমি কিন্তু আমার বড় ওয়াইফের জন্য ভালো হয়ে গেছে ঠিক আছে
বড় ওয়াইফের জন্য ভালো হয়ে গেছে
হ্যাঁ ও ডাইরেক্ট বলছে যে তুমি যদি এগুলো করো তো কখনো তোমার সংসার করবো না আর আমি থাকবো না ঠিক আছে তুমি আমার সৎপথ অর্জন করে 10 টাকায় নেন এটাতে আমি চলে যেতে পারি তো আমি আবার করলাম কি আবার এই জায়গায় এটির সাথে জড়িত হইলাম তো আবার এই ছোটো ভাইয়ের নিয়ে এই তার মধ্যে কি করছি ভাইয়া এই আমি বাসায় চলে আসছি ছোটো ভাইয়ের সাথে দেখা করছি এমনি এমনি আর কি দেখা দেখা করে তারপর আমি তাহলে আমি বাসায় দেখা 2-3 দিন এই জায়গায় ছিলাম আমার বন্ধুর বাসায় ছিলাম ও তো ওদের বাসায় থাকে তো চলে গেলাম চলে যাওয়ানোর পরে বাসায় গিয়া ভাইয়া আবার 2-3 মাস পরে আমার বড় ওয়াইফে সন্তানটা এনে খবর বানালাম আমাদের বাসায় আনানোর কিছুদিন পরে আমার আব্বু আমার 10,000 টাকা দিল ব্যবসা করালে কয়নি টুকটাক ব্যবসা বাণিজ্য করান আর কি করবেন তার কোনো সেদিন না যে কোনো কাজকর্ম করবে তো ওই দিদি আমি গিয়ে এত কম চালান দিয়ে কী ব্যবসা করতাম পরে করলাম কি যা কিসের ব্যবসা করতে পারি তো ছোট্ট করে একটা আর কি ভ্যান গাড়ির মতো একটা গাড়ি কিনা এই ফুচকা চটপুরি হালিম টালিম টিকা এগুলো আর কি বাঁচতাম আমাদের আবার ছোট্ট একটা চার দোকান আছে ওই দোকানের সামনেই আর কি বিক্রি করতাম বিক্রি করতাম আবার মেলায় মেলায় নিয়ে যেতাম ওয়াজ মাহফিলে নিয়ে যেতাম দোকান নিয়ে যেতাম নিয়ে যাওয়ার পরে তো করতাম কি একদিন আমাদের এখানে একটা বড় মেলা হয়েছে ওই জায়গায় আমার 5-6 হাজার টাকার মতো লাভ হয়েছে লাভ হয়েছে তো করলো কি এই ছোট ওয়াইফ ফোন দিলাম আমি কাকা ঠিক আছে তখন মানে বছরের প্রথম দিন আর কি ফোন দিছে মতন আমি তো আচ্ছা ঠিক আছে আমি তো আজকে আইতে পারতাম না কালকে আইতেছি ঠিক আছে তো ছ বড় ওয়াইফ আর বাচ্চা কিন্তু আমার বাসায় ঠিক আছে তো এটা করলাম কি বাসায় রাখি ওদের বাসায় থেকে আমি করলাম কি ছোটোটার বগলে চলে গেল
ছোটোটা জানেন আপনি বড়টার সাথে আছেন বড়টা জানেন না ছোট ছোটোটার সাথে আছেন
না আমি তো বড়টার সাথেই আছি কিন্তু ছোটটা তো জানে কিন্তু বড়টা জানে না যে ছোটটার সাথে এখন আমার কথা চলে বা দেখা কাত হয়
আমরা বিরতি নিব এখানে প্রিয় শ্রোতা আরেকটা বিরতি এরপর আমরা একেবারে শেষ ভাগে ফিরছি আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ আর এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904 আমি আবারও বলছি 09611904904
সিক্রেটস Something beyond entertainment. Love.
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। কথা না বাড়িয়ে আমি হৃদয়ের কাছে আবারও ফিরছি। জি বলুন।
তারপরে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওই যে যে গাড়ি চুরি ওরা বলে দেখা বলাইলো, দেখালামের পরে আমাদের ফিরে আবার আটকে দিল, আটকে দিয়ে ফিরে আবার জরিমানা জরিমানা করতে হলো। ওই জরিমানা যা করছে ওইটা আবার ছোট ভাই দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বললাম কি ওই জায়গায় রুম নিয়ে থাকতেছি করতেছি, আর বাসা জানাতে আছে যে বাসাতে না রাগ করে মানে যেদিন গেছি বাসায় একটু ঝগড়া করে গেছি যে আমি চলে আসি আমার বাসায় যেমন। তো আমার বড় বুঝতে পারছে, ঠিক আছে ও করছে কি কেন কিছু না জানা এই জায়গায় আসছে না, আমি আমি যে জায়গায় থাকতাম। তো আসতে হিসাব করছে কি খবর লে বাসা চিনে লাগছে পাইয়া লাগছে। তো আমি আবার বাসায় না, ও দোনোটা করছে কি একসাথে ওইয়া এক রকমের জামা কাপড় পরিয়া ঘর থেকে বাড়িয়া তামান এলাকা ঘুরছে, ঘুরে ঘুরে আসা করছে। আসার পরে তারপরে ছোটটা বড়টা করলাম কি আমি বললাম যে ডিভোর্স দিয়ে দেবো, বড়টার সাথে আমি থাকবো না, ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দেবো কি এক পর্যায়ে ডিভোর্স দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। এখন ছোটটার সাথে আছি, ছোটটার সাথে আছি।
বড়টাকে ডিভোর্স দিয়ে দিলাম?
হ্যাঁ, বড়টাকে ডিভোর্স দিয়ে বাচ্চা রেখা বড়টা ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিলাম করলাম কি ডিভোর্স দিয়ে পরে আবার ছোটটার সাথে আছি, ছোটটার সাথে আছি। তো আবার আমি কক্সবাজার গেলাম, আমার সাথে সম্পর্ক হওয়ার আগে করছে,
এরপরে করে নাই,
এরপরে মানে আমার চোখের সামনে পরে নাই করে নাই। কিন্তু ও মানে ছেলেদের নেশাটা ছিল বেশি,
ছোট ওয়াইফের।
হ্যাঁ ঠিক আছে, ছেলেটার নেশাটা ছিল বেশি যে মানে ছেলেদের সময় দিত, কথা বলতেই করতো, আর আমি খেলা বুঝাইতাম বুঝাইতাম বুঝাইতাম
মানে দুনিয়ার ধার দুনিয়াতে নাকি শোধ হয় এরকম একটা কথা আছে। আপনি প্রথম ওয়াইফের ক্ষেত্রে কি পেলেন, সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে? আপনি প্রথম ওয়াইফের ক্ষেত্রে যে ইনজাস্টিস গুলো করেছেন সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে, সেকেন্ড ওয়াইফ আপনার ক্ষেত্রে করছে। যাই হোক, হ্যাঁ বলুন। তারপরে
তারপরে ওরা খালি বুঝাইতেছি বুঝাইতেছি মানে আকার ইঙ্গিতে বোঝায়, কথায় বোঝায়, সব দিক দিয়ে বোঝাইতেছি বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে দেখি যে না ওই এরকমই করে। ঠিক আছে, তো এক ছেলের সাথে কথা বলে ই করে সিম্পল রাইডেই ওই নাম্বার আবার ছেলে পাইলাম। তো এই নাম্বার তো চিনতে পারলাম, এই নাম্বার ছেলে পাইলে কই থেকে। পরে এরকম করতে করতে ঝগড়া মারামারি ই, ঠিক আছে। আর ওই ভাই দুদিন পরে পরে পলায় পলায় দেন, কই যায় ওদের নিজের বাসায় যায় না, কই দিন থাকে। তারপর আমি মাইনে নিই,
আচ্ছা
যেহেতু একটা বিয়ে করছি, সন্তান রাইখা ওয়াইফ যেভাবে হোক তারাই দিতে বাজি ফোর দিয়ে দিছি, ফিরার একটা করছি। আস্তে আস্তে আমার বাচ্চাটা তো আরো খারাপ, আমার চেয়ে বেশি খারাপ হয়ে যাবো, আমার বাচ্চাটা আমার বাচ্চাটা আরো বেশি খারাপ হয়ে যাবো। তো এরকম করতে করতে একদিন আমি কক্সবাজার থেকে এই আপনার 1000 ইয়াবা নিয়ে আসি, এই আপনার জোতার ইয়ে কইরা, ঠিক আছে। তো যেই বাসায় থাকতাম ও আবার করতো কি যে পুলিশের সাথে থাকতো,
জি
যে ম্যানেজার ম্যানেজার
আনেন জুতার ভিতরে,
হ্যাঁ জুতার ভিতরে এই করে নিয়ে আসতাম। তো আমি করতে কি ঘরের দরজা মর্জা সব লক করে আমার ওয়াইফ শুধু ভিতরে আর কেউ নেই। তো জুতার থেকে মাল এগুলো বার করে এমনি করে এক মুহূর্তে আমি এগুলো সাপ্লাই দিতে আসছি, আর এক মুহূর্তে দিয়ে আমার বাড়ি রেড পড়ে আসছে,
বাড়িতে
রেড পড়ছে পুলিশের,
পুলিশের রেড পড়ে গেছে।
হ্যাঁ
এই ফার্স্ট টাইম।
হ্যাঁ ঠিক আছে, তো ওই আমি তো নারায়ণগঞ্জে থাকি, আমার এলাকায় না, ঠিক আছে। তো আমি বাসায় আসলাম, তো আমার সাথে আর কোনো কিছু পাই না, আমার ঘরও কোনো কিছু পাই নাই, ঠিক আছে। তো বললাম যে এগারোজনকে অনেক বাড়ির যেই বাসায় থাকি ওই তো পুলিশের সাথে কাজ করে, কম বলতে থেকে তুমি জোতার ভিত্তি করে মাল আনছো দেব আনছো। তখনই আমার মাথার মধ্যে আমি কিরে
জানলো কি
একমাত্র উপরওয়ালা ছাড়া আর আমার ওয়াইফ ছাড়া তো কেউ দেখেনি জানেনি, তো এই জিনিসটা জানলো কেমনি। পরে ওর কাছে জিজ্ঞেস করছি, ওকে কয় তোমার জুতা দুজন বাড়বে, জুতা দুজন বাইরে থুইছো? আমি জুতা বাইরে থুইছি দিকে সমস্যা গেছে, জুতা আমি ছিঁড়া দেওয়া গেছে, জুতার ভিতরে মাল আনছি, এরকম তখন স্পট ছিল, এটা জানলো কি করে? পরে তারপরে বুঝতে পারছি যে ও এই কাজটা করছে
আপনার ওয়াইফ?
হ্যাঁ।
কেন
বুঝেছে কেন করছে মানে ও জানে আর উপরওয়ালা জানে কেন করছে। তারপরে আবার কক্সবাজার গেলাম, আবার মাল নিয়ে আনার চাই পুলিশে ধরলাম। পুলিশে ধরার পরে এই আপনার আল্লাহ তাল্লাহ জানে না কোন ছিলায় কেন এই পুলিশে করলো কি মাল এরাই খায় মারধর করলো, করার পরে আমার ছেড়ে দিল।
আচ্ছা
ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে অনেক মালটা তো আমার নিজের না, অন্যজনের মাল, তারা আমি কোনোতেই বিশ্বাস করাইতে পারতেছি না যে নিয়ে গেছে পুলিশে। হ্যাঁ, পরে তো পুলিশে মালটা কি তোরা ছেড়ে দিছে, পরে করলো কি আমার ডাক গোড়া ছুরি চাপার দাঁড় দিল যে আমার মায়েরা লেগে।
আচ্ছা
ঠিক আছে, মায়েরা লেগো তো করলো কি যে আমার ওয়াফি আমার ধরাই দিল, ছোট ওয়াইফ আমার ধরাই দিল। ঠিক আছে, ধরাই দিল। তো পরে করলো কি এই যে দেখেন ভাই আমি যে কাটা ডাকটা আমি তো মানে যার মালটা নিয়ে এসছি তার কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম যে হ্যাঁ যেহেতু বিশ্বাস করতেছে না, হ্যাঁ কিন্তু একবার আমার উপর টর্চার করছে তারপরে বিশ্বাস করতেছে না। ঠিক আছে, মানে আমার এলাকার চেয়ারম্যানের সাথে আমি কাজটা করতাম। ঠিক আছে, মানে আমি কোন সময় বাইতে দিতাম কোন সময় ই করতাম এটা তো আর ওরা জানতো না। আমার আসলে কি খবর দিয়ে দিল যে অমুক টাইমে ওই বাসায়। ঠিক আছে, তো বহু সকালবেলা ফজর উত্তর আজান দিতে দিতে কি আমার বাসার সামনে হাজির। ঠিক আছে, তারপরে আমার ধরে নিয়ে গেল, নিয়ে যে গান্ধার ছবি একটা পোক দিছে
কে
ওই চেয়ারম্যান। ঠিক আছে, তো মায়েরা লাইতে লেছিল কিন্তু জানি না কোন মতলব আর কি। তারপরে মানে যার সাথে আমি কাজটা করতাম সে বলছে কি ভাইয়া যা অনার হয়েছে আমি এটার জরিমানা দিয়ে দেবো, আর দিই ওর কাছ থেকে কিছু লইতে পারিনি।
মানে আপনার ওয়াইফ বলেছে?
না,
তাহলে
ওই আমি যেই লোকের সাথে মেন ছিলাম।
আচ্ছা,
মানে চেয়ারম্যানে লোকদের দিয়ে করাইতো সেই লোকের সাথে ছিলাম। তারপরে করলো যে মানে কি চেয়ারম্যানে একজন টাকা দিত, চেয়ারম্যানও তো আর এই কাজটা করতে পারবে না, আর চেয়ারম্যান যদি টাকা দিত তার সাথে ছিলাম। তো ওই যে পুলিশে ধরার পরে ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে আমরা নিয়ে গেছে। তো এরকম মারধর করলো ওই করলো, পরে হাই রিক্স হইলে ওই করলো, পরে যাই হোক এখানে ওইটা ওইটা আয় বললাম বাসায় চলে এলাম। ওয়াইফ ছোটো ওয়াইফের সাথে নিয়ে বাসায় চলে আসলো। আমার আব্বু আমার কলকে ফিরে আবার একটা সুযোগ দিল, সুযোগ দিল কি আমার কিস্তির থেকে 50,000 টাকা ওরা দোকান দিয়ে দিল, বর্তমান আমার যে দোকান রানিং। ঠিক আছে, দোকান দিয়ে দিল। তো আমার আমার আগে আমার আব্বু আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে কি রে তোরা কি আরো পাগলামি ফাগলামানি করবি নাকি ঠিকঠাক মতন দোকান চালাবি, দোকান লোমো তুই কইলে লোম আমার পোলার ভরসায় লইতাম না তোর ভরসায় লোম। পরে বললো যে আচ্ছা আব্বা ওর তো মাথার মধ্যে আমার মাথার মধ্যে সমস্যা কি রোদ্রের মধ্যে আমি থাকতে পারি। ঠিক আছে, তো কয় আব্বা ওর মাথার তো সমস্যা এমনি রোদ্রে তো থাকতে পারে না, তাইলে দোকান লয়ে দেন না আমি কয় তাইলে দৈনিক 300 টাকা করে দিয়ে দিবি কিস্তি আর রুম ভাড়া একেবারে এটা থেকে কাটিয়ে দেবো। এই 50,000 টাকা উড়িয়ে দিলাম, দোকান কিনে দিলাম। হ্যাঁ, দৈনিক 300 টাকা করে দিবি, লাভ হোক লস হোক দোকান চালা বা না চালা এটা তোদের ব্যাপার।
আচ্ছা,
দৈনিক 300 টাকা করে দিয়ে দিবি এই টাকাটা যাই বাবা কাইটা। তারপরে ভাইয়া এই মুহূর্তে ওর আরেকটা ছেলের সাথে সম্পর্ক,
সেকেন্ড ওয়াইফ
সেকেন্ড আরেকটা ছেলের সাথে সম্পর্ক সম্পর্ক। তো এটা আমি দু একজনের কাছ থেকে শুনছি কিন্তু নিজের চোখে দেখি নাই, কিন্তু যখন দেখছি তখন আমি বলতেছি যে দেখাও আমি মানে না দেখার মতো রয়েছি। দেখে আমি ওরে জিজ্ঞেস করতেছি যে কি গো এটা এমনি এমনি হয়েছে, কয় না না দেখো ভালো করে দেখো, কিন্তু মানে আগে হইলো যে দেখি ওর মুখে স্বীকার করাইতে পারে কিনা। পরে দিই না 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 ওই পরে যখন সব প্রমাণ কিনে দিছি দিয়া ভাইয়া ওরে এরকম মার মারতাম আমি, মানে ওর বয়সও মনে হয় সব টোটালে মিলায়ও এরকম আর এখানে এরকম বড় বড় গদারি বাইরে রেঙে লাইতাম, তারপরে মুখে স্বীকারও নিতে পারতাম, ওরা প্রমাণ দেয় আইতাম তারপরে চুপ থাকতো, করতো স্বীকার হইতো যে আমি এটা করিনি এটা করিনি এটা করিনি। এরপরে মনের জিত নিরা মাইরা তারপরে দেখাতাম যে দেখ প্রমাণ রাখি, আমি তো কইছি না যে তুই আপনাকে করস মানছি আমার কাছে কইলে আমি এটা বিশ্বাস করতাম না, আমার নিজের চোখ দিয়ে দুদিনকে দেখবি সেদিনকে তোর বিশ্বাস। ঠিক আছে, তারপরে ভাইয়া এই এই বৈশাখের দিন এক ছেলে ফোন দেয়, আমি আপনার দোকানটা খুলবো, বৈশাখের দিন এক ছেলে ফোন দেয় 5:30-6 বাজে, তখন আমি দেখো তো এই ছেলেটা ফোন দিলে কি লিখা তোমার আমি এই ছেলের এখন খবর দেয় না নাও বলবা যে আমি বৈশাখের দোকান নিয়ে গেছি এই খবরটা আনো, কয় পরে আনামো কিন্তু পরে মরে না এখন আনাম। ছেলেটা ফোন দেয়া মানে আবল তাবল কথা কইতেছে, আর আবল তাবল কথা কইলে তার ছেলেটা এখানে আইতো পরে আমি বলছি এলাকার মায়ামতপুরা বিচার করে দিয়েছে, তোর বুঝে আর কোনো টর্চার না করি। ছোট ভাই মামা এরকম টাইপের লোক বন্ধু বান্ধব বলে আকার ইঙ্গিত বুঝান যায় ঠিক না। তারপরে আমি এরকম করতে করতে এক পর্যায়ে আমার মামারে ডাইরেক্ট বলে দিছি যে মামা যাই কিছু হোক কোনো কিছু করবেন, আমি মামা শোনেন মামা নিয়ে মোবাইল ইউজ করে যদি দেন যে আপনি দুইবার ফোন দিয়েছেন ধন্যবাদ যদি দেন ওয়াইটিং তখন মামা নিয়ে কি করবেন তখন কি করবো তুই জানোস না আমাকে দাঁড়া আমি যদি দিয়ে আমার বারোজন লোকে শুয়ে রয়েছে তখন আমি কি করবো তারপরে তুই অন্তরে রাখতি তুই তুই হবাই কর আমি হবাই আপনার লোকের নাকের ইঙ্গিত বুঝাই দিয়েছে আপনি বোঝেন আপনি আমার মামা আপনার লোক কেমন ঘুমাই দি। হ্যাঁ এরপরে বলো কি আচ্ছা যাই হোক হয়েছে এবারের মতো। তারপরে তারপরও আমাদের এক এলাকার বড় ভাই সে দোকান চালায় তার দোকান সবাই পাতি আমি কয় ভাই শোন যা অনে রয়েছে তুই মনে করো কি তোর বাড়ির কাজের লোক মনে কর তোর দোকানের কাজ করনে লেগে একটা লোক লাগে কথা সত্য ঠিক আছে যে এত বড় দোকানের কাজ করোনে লেগেও কিন্তু তরকারি কাচ্চা কুচা দেওয়া নেই লেগেও কিন্তু একটা লোক দরকার। তুই মনে করবি কি এই মহিলা তোর কাজের লোক ওই হিসাবে তুই রাখবি? আচ্ছা ঠিক আছে ওই হিসাবে রাখতেছি, ওই হিসাবে রাখতেছি বলতে কি যত কিছু হোক ভাই আমরা তো একটা বাঁধনে বাধা আছে তাই না। তারপরও এরকম ভাবে চলতেছি করতেছি বৈশাখের দিন এরকম কাহিনীটা হওয়ার পরে তোর আমি বলতেছি কি ডাক্তার উপর কোনো টর্চার করবো না কোনো কিছু করবো না তুই করতে পারে তোর আমি স্যারের লাইনে ফোন আনতে কইছি তুই ফোনটা স্যারের নাই না তুই স্যারের লগে আবুল তাবুল করলে আবুল তাবুল করলে কি স্যারের দিব নাইবো তোরা সুন্দর করে কইছি যে আমার হাজব্যান্ড বাসায় নাই তুমি এখানে আহ তোমার সাথে কথার কাজ ঠিক আছে তাইলে তুই আমি যে জায়গায় কোথায় যে জায়গায় নিয়ে গেলো স্যার বুঝাই পারি না বুঝাই পারি ওইটা আমার কাছে মানে আমার মেন উদ্দেশ্য হলো তুই যখন অস্বীকার দাস তোর ধর্ম পোলারও তো ধরার আমার যখন দরকার নেই তুই লাই দিস তোকে পোলার আয় ঠিক না তুই লাই না দিলে তো পোলার তোর সামনে যাইতে পারতো না। তারপরে এরকম করে আকর থেকে আমি ওর ঘর কেনা বার করে ঘরে তালা মেরে দিছি তালা মেরে দিছি। তুই যদি ভাই অপরাধ না করতো তাহলে হয়তো আমার আব্বুর দোকান আমার দোকানের সাথে বা যে মামারা বিচার করে দিছে সেদের কইতো না যে যে তুই এই দেন আমার এরকম এরকম হইছে স্যারের ফোন দিছে না আমার দোষটা কি এরকম সুন্দর করে কইছি যে করতে পারি জাগা এই স্যার হাজির করে করবি এরকম সুন্দর করে গেছে ঠিক আছে। যাওয়ার পরে কি করছে ভাই আমি আবার বড় হয়েছি ডিভোর্স হয়ে গেছে গা তারপর আমি বড় হয়ে আনছি ঠিক আছে। আনার পরে যেদিনকে আমার বড় হয়ে গেছে এরপরের দিন কাজ করে মানে আমার বড় বাপের দিকে সব আমার ফুল ফ্যামিলি আমার গোষ্ঠীগণ আমার মানে আত্মীয় স্বজন যারা সব বড়টার সাপোর্ট ছোটটার সাপোর্ট কেউ না কারণ ওর কিছু কিছু তো মানুষ দেখছে ই করছে। হ্যাঁ এমন ভাই আবার অনেক ইতিহাস আছে কিন্তু নিজেরটা নিজের কাছে রাখি কারোর কাছে বলিনি। তারপরে কলম কি এই ওরে কলম কি ছোটটার কলম কি যে তুই দুদিন কইয়াছিলি বড়টা বলতেছে যে বা আমি এনে থাকতাম না বড় আব্বু কইতেছে কি ওই উয়ে কোনো খাওয়ান খোরাক দিত না কোনো কিছু করতো না তোর আমি তেলের কাজ জানা সেলাই মেশিন কিনে দিব তুই আমার বাড়ি থাকবি তারপর তুই আমার বাড়ি থাকবি ছোট ভাই কইতেছে ভাবি সব খরচা আমি চালামো কোনো সমস্যা নেই মানে পুরো ফ্যামিলি তোর সাপোর্টে জামাইরা কি করবেন সব খরচা আমরা চালাম আপনার কি লাগবো পোলারে নিয়ে আপনি আমার বাসায় থাকবেন আচ্ছা ঠিক আছে তো পোলার নিয়ে করলো তুই বাসায় গেল নিয়ে গেল গা ছোট ডাকা করলাম কি সন্ধ্যা করে জিজ্ঞেস তুই দুদিন কইয়াছিলি শিকার হ্যাঁ আমি তো খবর আগেই পাইছি যে কোন জায়গায় উই আসিল ঠিক আছে কোন জায়গায় আসিল আর এই মুহূর্তে উই একটা সংবাদ দিচ্ছে কি যে উয়ে প্রেগনেন্ট হ্যাঁ ছোটটা ঠিক আছে ছোটটা প্রেগনেন্ট তা আমি তো জানতেছি যে ওই যে বড়টা এসে এটা লেগে একটা চাল চালতাছে এরকম টাইপের পরে করলাম কি আচ্ছা ঠিক আছে তুই আর তুমি একটা করে টেস্ট করাইলাম কোনো কিছু না বলতে
মিথ্যা কথা
মিথ্যা কথা পরে করলাম কি দুদিন কইয়াছিল এটা জিজ্ঞাসলাম শিকার আহ পরে দিলাম আবার মাই মায়েরা হাত মত কাটতে কুটতে লাগছে একবারে মনে করেন জায়গায় 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 স্পট মানে পুরা শুলের নিবে পুরাটাই স্পট হ্যাঁ এরকম মাইল হ্যাঁ মাইল দেওয়ার পরে পরে কয়ে আচ্ছা ঠিক আছে আমি আর এই সংসার করবো না যেমন বিষ্টা আমার সাইন দেওয়া যায় তোর ইতিহাস তো সব আর ফার্স্ট হয়ে গেছে গা, আমি আগে বড় যা কিছু করছি, তুই আমার সংসার হওয়ার পরে আমি এরকম খারাপ কাজটা কি করছি, আর যাই কিছু করছি তুই আমার হেল্প করছো, যেমন ইয়াবার ব্যবসা করছি, দুই নম্বরে কাজ করছি, তুই আমার হেল্প করছো, তুই যদি আমার যাইতে না দিতে আমি জীবনে যাইতে পারলাম না, যাইতাম না। হ্যাঁ, তারপরে সবাই আবার ভাইয়া ই করলো কি না, ছোটো ডালা রাখবে, যেহেতু প্রেগনেন্ট অবস্থা, এই অবস্থা ছাড়াছাড়ি হইব না, ঠিক আছে। আমি যেন ওর কাছে কইতেছি ভাই এটা মিথ্যা কথা, এটা কেউ মাইনে নিতেছেন, ঠিক আছে, মাইনে নিতেছে না, কয় না ওর চেহারা বোঝা যায় ভাই, মহিলারাও না অনেকজন অনেক কথা বলতেছে। তারপর আমি কী করুন, পরে বড়টা করছে কি ভাইয়া, এই চলে গেছে পোলারে নিয়া, জামা কাপড় মোবাইল গিয়ে মোবাইল এখন আমার, ঠিক আছে, পোলারে নিয়া চলে গেছে, টাকা পয়সা যা যা মানে কোনো কিছু নেয়নি, সব নিয়ে চলে গেছে, চলে গেছে। কই আল্লাহর কি জানি না কেরকম ভাগ্য, আমি কিন্তু যে সময় আপনার এখানে ফোন করছি তখন বলছি যে কোনো যোগাযোগ নেই, ফোন নেই, আপনার এখানে আসতে মতন ফোন দিচ্ছি,
মানে কিছুক্ষণ আগে ফোন দিচ্ছি,
কোন আগে ফোন
দিচ্ছি। কি বলেছে?
বলেছে যে যেই এখানে আছে ভালো আছে, বাট ঠিকানা দেবেন, যে জায়গায় আছে ভালো আছে, চিন্তা ভাবনা করতে না করছে।
সেকেন্ড ওয়াইফ কোথায়?
সেকেন্ড ওয়াইফ কোথায় আছে জানি,
আবার চলে গেছে।
এই যে বৈশাখের দিন যে ওই যে ছেলের নিয়ে সমস্যা বললাম, চলে গেছে।
পরিণতি যদি এটাই হয় তাহলে জীবনের চরমতম মানে ভয়াবহতম পরিণতির মধ্যে আপনি আছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ একটা ছেলের বয়স কত?
তিন বছর এখন হয় না, জুন মাসে আসলে তিন বছর,
কত বড় হবে কিছুদিন পর, আরো বড় হবে। এটার একটা সমাধান তো আসা উচিত, এই সমাধানে যদি না আসতে পারেন আপনার ছেলে তো একসময় আপনার দিকে আঙুল তুলবে। মানে আপনি কি চান এখন?
এখন আমি চাই যে আমার বড় অ্যাক্সিডেন্ট থাকতে,
বাট আপনি সেটা চাচ্ছেন কিছুদিন পরে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাবে না, বিষয়টা তো এরকম না। যাই হোক, আমি কোনো কিছু বলছি না এটার বিষয়ে, আপনার বড় বড় ওয়াইফ যে জায়গাটায় আছেন যদি ভালো থাকেন তো ভালো থাকুক, দোয়া করি তার জন্য। কিন্তু আপনার জীবনটা কেন এরকম হলো? আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন।
হ্যাঁ,
বাবা রাতের বেলা অন্ধকারের মধ্যে নদীর মধ্যে কোমর পরিমাণ পানির মধ্যে দাঁড়ায় আছে একটা মাছ ধরার জন্য, আপনার পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য, যেটা দেখে আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন পরিবারকে আপনি সাপোর্ট করার জন্য। দেখেন, এই জন্যই বলি কোনো মানুষই অপরাধী হয়ে দুনিয়াতে আসে না, ওর পয়সার দরকার ছিল, যে কারণে ও লেখাপড়া ছেড়ে দিয়েছে, বাবা মারার পরেও ও পয়সার পয়সার সৎপথ রোজগার করার চেষ্টা করেছে, কিন্তু অসৎ সঙ্গের পাল্লায় পড়ে ও কোথা থেকে আজকে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানে কেন বললেন আজকের এই গল্পগুলো আজকের এই লাখ লাখ মানুষের সামনে?
আমি কেন বললাম, আমার মনে হয় যে আমি যদি মেয়েদের পেছনে না নিতাম তাহলে আমার সংসারটা এরকম হইতো না, আর আমার জীবনে এত কিছু হইতো না।
ভুলের জায়গাগুলো যদি বলি, জুয়া খেলেছেন, ড্রাগ নিয়েছেন, নারী দেহর প্রতি একটা অন্যরকম নেশা আপনার ছিল অনৈতিক, এবং প্রথম স্ত্রীকে ঠকিয়েছেন, তাকে না বলে তাকে যাই হোক না কেন বিয়ে করেছেন, এই যে দ্বিতীয় স্ত্রীকে আনা, প্রথম আর দ্বিতীয় স্ত্রীর মধ্যে যে ডিলেমাটা, কখনো প্রথম কখনো দ্বিতীয়, কখনো দ্বিতীয় কখনো প্রথম, একসাথে নিয়ে আসা, এবং তার মধ্যে সন্তান একজনের এসেছেন, সন্তান একসময় একটা প্রশ্ন তুলবে নিজেকে, যে তুমি আমার বাবা, মানে তুমি কোন অর্থে আমার বাবা, সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না। তো ভালো উদ্দেশ্যে লেখাপড়া ছেড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটাকে রিকভার করবেন কিভাবে, এটাকে ভালো পথে নিয়ে যাবেন কিভাবে, প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা কি এই জিনিসটা তো ভাই আগে বুঝি নাই, ঠিক আছে, আর যে কোনো মানুষের ভুল করার আগে তো কেউ বোঝে না যে ভুল করতেছে, ভুল করার পরে কিন্তু বুঝতে পারে যে ভুল করতেছে। তারপর আমি যতটুকু,
আপনি এখন কি করেন, পেশায় কি করেন?
এই যে আমার দোকান আছে, হোটেল, হোটেল চালাই,
নিজের হোটেল আছে?
হ্যাঁ, নিজের হোটেল।
কোথায় এটা?
এটাই আমাদের এলাকায় সিরাজগঞ্জে।
তো এই যে নিজের হোটেল আছে, এখান থেকে পয়সা টাকা রোজগার হয়, নিজের সচ্ছল পরিবার চলে এটা দিয়ে?
সচ্ছল পরিবার বলতে কি, যে আমার আব্বু আমাকে কিস্তির থেকে টাকাটা উঠে দিছে না, তো দৈনিক 300 টাকা করে কিস্তি, মাত্র 3 মাস হয়েছে দোকান দিচ্ছে।
আচ্ছা, ঠিক আছে। ইয়াবার বিজনেস বা ওই জিনিসগুলো এখন টুকটাক করেন?
না না, এখন সব কিছু বাদ দিয়ে দিচ্ছি।
ড্রাগ নেন
না? একমাত্র নেওয়ার মধ্যে এই আমার লাস্ট নেওয়া হচ্ছে আপনার, আর যেদিন আমার সন্তান নিয়ে আমার বড় লোক চলে গেল সেদিন আমি ই করছিলাম, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সামনে।
ছোট ভাইকে বিয়ে করেছেন কতদিন?
এই 2.5 বছর।
বাচ্চা কাচ্চা নেননি?
না,
কোনো কিছুই জানি না আসলে কি হবে, আপনাকে নিয়ে কিছুই বলার নেই, কিন্তু বলবো হচ্ছে যারা শুনলেন এতক্ষণ তাদের, দেখুন জীবনে প্রতিটা ভুলেরই শাস্তি আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে সবসময় সতর্ক করেন। আমরা যখন ভুল করি অপরাধ করি তখন বুঝতে পারি না, কারণ ভুল আর অপরাধের একটা ভিন্ন রকম পৈশাচিক মজা আছে, আনন্দ আছে, কিন্তু এর পরের যে কষ্টটা সেটা খুব ভয়াবহ।
এই ছেলেটা হয়তো অনেক বড় লোক হতে পারতো, ইয়াবার ব্যবসা করে বা যেটা করে, সেটারও একটা ভয়ানক পরিণতি থাকতো। এবং যে লেখাপড়া না করে পরিবারকে সার্ভ করতে গিয়ে সেই যে নিজের ক্যারিয়ারটা শেষ করে দিল, সেটারও একটা ভয়ানক পরিণতি। তারপরেও একজন মানুষ, যেটা ওর মুখ থেকে আমরা শুনেছি এই গল্পের, সে হচ্ছে আমার কাছে অনেক বেশি মহিয়সী নারী, সে হচ্ছে ওর প্রথম স্ত্রী। কারণ তাকে আমরা দেখিনি ডিভোর্স দেওয়ার পরেও অন্য কোনো ছেলের ব্যাপারে তার ক্লেম আসতে, ডিভোর্স দেওয়ার ব্যাপারেও পরবর্তীতে ফিরে এসেও সে তার ইয়াবার জিনিসগুলো মেনে নিতে, প্রথম থেকেই সেটা বিরোধী ছিল। কখনো ও বলেনি আগাগোড়ার মধ্যে যে ওর যা হাজার হাজার টাকা ছিল সেখান থেকে এক টাকা সে চুরি করেছে, এবং এত কিছুর পরেও সে অনেস্ট থেকেছে। তার মানে ওর জীবনে একটা সম্ভাবনা ছিল, ওর হৃদয়ের জীবনে একটা সম্ভাবনা ছিল যে প্রথম স্ত্রীকে যথেষ্ট রেসপেক্ট করে, সম্মান করে ও যদি এই জায়গাগুলো থেকে ফিরে আসতো তাহলে হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ সে পেত। আমরা এখনও আশাবাদী মানুষ, সবসময় আমি যে কথাটা বলি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। কোনো মানুষকেই তার খারাপ গুণ কিংবা অপরাধ দিয়ে জাস্টিফাইড করা উচিত না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার ভালো কিছু করার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে সুযোগ দেওয়া উচিত, যদি মানুষটি রিয়ালাইজ করতে পারে যে না, সে যে কাজটা করেছে সেটা সে ভুল করেছে। ভাই, সৃষ্টিকর্তা যদি আমাদের ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি কে, তাই না? সুতরাং সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই হৃদয়ের জন্য দোয়া করব। আর ওর যে পরিণতি দেখলেন, সেই পরিণতির দিকে যদি আপনি যেতে না চান তাহলে ড্রাগ থেকে দূরে থাকুন। কারণ ড্রাগ নিয়ে কিংবা এই যে অনৈতিক কাজ করে বা অন্য যে কোনো বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত রেজাল্টটা ভালো দেখি না। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আগামী রবিবার রাত 11টায় আমি আরজিকে দিয়ে আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। একটি সিক্রেটস যখন ওপেন হয়ে যায় তখন সেটি হাজারটি সিক্রেটসকে স্টপ করতে বলে। আমরা যে অপরাধটা করছি, আমরা যে ভুলটা করছি, সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন। কারণ পরিণতি যতটুকু অপরাধ করছেন তার চেয়েও ভয়াবহ। ভালো থাকুন,
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.